Giovane, poi.
পৃথিবী আবার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের পথ খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের গড় অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোন ঘটনাই সার্বজনীন নয়।
তার মানে
শুরু হলো দৌড়ের 92তম পর্ব। সবাইকে স্বাগত এই মুহূর্তে এবিসি রেডিও FM 89.2 আমি অজয় কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি। সাউন্ডে রয়েছে লোমান এবং অন দ্য স্পট থেকে সুমন ও শঙ্খ। প্রিয় শ্রোতা, 92তম পর্বটি আমরা ধারণ করেছি বনশ্রীর কোন একটি হন্টেড প্লেসে এবং আজকে আমাদের সঙ্গী হচ্ছে চারজন। আমি, স্ত্রী অদিতি এবং ইমন। এই চারজনের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অধিভৌতিক ঘটনাগুলো একের পর এক আমরা আজকে দরে আপনাদের সামনে হাজির করব। আমরা শুরু করতে চাই দরের 92তম পর্ব এবং শুরুতে আপনাকে মনে করিয়ে দিচ্ছি এই অনুষ্ঠানটি একটি বিশেষ অনুষ্ঠান। এই অর্থে যে এটি হন্টেড প্লেস ভিত্তিক অনুষ্ঠান, প্রতি সপ্তাহে আমরা সেই বিশেষ জায়গাটিতে গিয়ে এই অনুষ্ঠানটি ধারণ করি এবং একই সাথে এই অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য আপনাকে বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে বলা হয়। আপনি যদি সেইভাবে আমাদের এই অনুষ্ঠানটি শোনেন তাহলে ভয়ের মজা উপভোগ করতে পারবেন। শুরু করছি দৌড়ের 92তম পর্ব, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শুরু করি হন্টেড প্লেসে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট।
রাতের বেলা মানে উফ, হাতির ঝিলে বাতাস খাওয়ার মজাই আলাদা, তাই না?
পুরাই দেখছো অবস্থা কি, আর কেমন যেন লাগতেছে, বিশ্বাস হয় না ঢাকা।
না বিশ্বাস হয় না, মাঝে মাঝে আসলেই বিশ্বাস হয় না। আমার আসলে অন্য কিছু দেখে বিশ্বাস হয় না, আমার শুধু একটা জিনিস দেখে অবাক লাগে যে পুরো ঢাকা শহরে এত গিঞ্জি এলাকার মাঝে এত বিস্তৃত খোলা জায়গা কল্পনা করা
আসলে অনেক কঠিন।
এবং আমরা একটু রিল্যাক্স মুডে, আমি আর শান্ত আছি আজকে, এবং একটু এই মুহূর্তে হাতির ঝিলের মানে একটা পাড়ে আমরা বসে আছি। বসে আছি বলতে কি অপেক্ষা করছি শান্ত, তাই না?
আসলে আমার শান্ত বাতাসও খাচ্ছে,
তোমার পকেটেও নিশ্চয়ই টাকা নেই, আমার পকেটেও টাকা নেই, ওয়েট করছি এখন কখন এবিসি রেডিওর গাড়ি আসবে আমাদেরকে এখান থেকে পিক করে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে।
ওই ব্যাপারটা খেয়াল করেছিল,
খেয়াল করছি মানে আমি তো পুরো মানে থ হয়ে গেলাম। মানে শান্ত দেখো, আমরা কিন্তু এমন একটা ঘটনা পাইতে যাচ্ছিলাম মনে হচ্ছে যে আমরা ডরের কোন একটা ইন্টারেস্টিং একটা
স্টোরি বা মানে
ঘটনা রাস্তার মধ্যে দিয়ে যাবো। মানে আফসোস, মানে মাইক্রোফোনের ভীতি যে অনেকের আছে, মানে রেকর্ডারের ভীতি, এই পাগলটার এরকম হইতে পারে আমি চিন্তা করতাম। যাই হোক,
এটা কিছু কাহিনীও থাকতে পারে, কারণ উনি কিন্তু নর্মালই ছিল মোটামুটি, দেখো যখন কথা বলতেছিল
নর্মাল ছিল, রাইট?
কিন্তু হঠাৎ করে অতি প্রাকৃতিক একটা ব্যাপার যখন দেখলাম তারপরে হচ্ছে।
যাই হোক, এটা নিয়ে একটু কথা বলতে হবে আমাদের, যাদের সাথে আজকে জয়েন করবো তাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করবো। যদিও 5 মিনিটের অভিজ্ঞতা তারা তো পৌঁছাই গেছে, আমাদের পৌঁছানো বাকি আছে। তুমি একটা কাজ করতে পারো, টোকি অফিসে ফোন দিয়ে দেখবা যে গাড়ি এখনো আসতে কতটুকু সময় লাগবে।
আমি এখন দেখছি কিছুক্ষণের মধ্যেই অফিসের গাড়িতে করে আমরা হাতিরঝিল থেকে পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য বনশ্রীতে,
যেখানে আগে থেকেই অপেক্ষা করছিল ডরের টিম। ওকে ম্যান, ফাইনালি তো খুব ছোট্ট একটা খুব ভালো একটা জার্নির মধ্যে দিয়ে আসি আসলাম, শান্ত।
আসলেই তাই, কারণ একদমই জ্যাম ট্যাম কিছু নেই, আমরা যেখানে দাঁড়িয়ে আছি অস্থির ওয়েদার,
অস্থির ওয়েদার ছিল। এবং বলতে পারি সবার সাথে একটু ঘটনা শেয়ার করতে চাই, আমার ধারণা যে আপনারাও খুব ইজি ভাবে এখানে চলে এসেছেন এবং আমরা অনেকটা ইজি ভাবে এসেছি, কিন্তু রাস্তায় ছোট্ট একটা ইনসিডেন্ট হয়েছে আমার শান্তর সাথে, প্রথমে এই ঘটনাটা একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে।
আসলে একটু ডিফারেন্ট কাহিনী বলা যায়,
ডিফারেন্ট কাহিনী বলা যায়। মানে আসলে ঘটনা এমন হয়েছে যে আমি আর শান্ত যখন আসছিলাম হাতির ছিলে আমরা কিছুক্ষণ স্টে করেছিলাম, অফিসের গাড়ি আমাদের ওখান থেকে পিক করার কথা ছিল। আসলে এটা আমার আর শান্তরই প্ল্যান ছিল যে আমরা একটু ওখানে বসতে চাই,
একটু বসে আড্ডা পরে নিয়ে যাবে।
তো একটা পর্যায়ে আমরা একটা পাগল দেখতে পেয়েছিলাম যে হেঁটে যাচ্ছে। তো আমি আর শান্ত একটু কিউরিয়াস হই ওনার সম্পর্কে এবং আমরা যাই, দুজনে এগিয়ে যাই একটু কথা বলার জন্য। একটা কথা হয়, দুটো কথা হয় শুরুতে। এবং শান্ত মনে আছে ফার্স্টে যখন কথা স্টার্ট করলো মানে একদম অনেকটা স্বাভাবিক মনে হচ্ছে,
এবং মনে হয় না কিন্তু সে পাগল। আমি ভাবছি যে স্বাভাবিক মানুষই বুঝি রাতে হাঁটাহাঁটি করছে।
তো একটা পর্যায়ে আমরা একটু আসলে কথাটাকে ডাইভার্ট করে একটু হরর বা প্যারানর্মাল ঘটনার দিকে নিলাম, এবং আমাদের মনে হলো যে ওনার এই ব্যাপারে হয়তো বা অনেক কিছু জানা আছে বা কিছু বোঝা আছে,
ওনার এক্সপ্রেশনে সেটা
বলে দিচ্ছিল। এবং আমরা তার কথাগুলো রেকর্ড করার জন্য সাথে সাথেই রেকর্ডার বের করলাম ব্যাগ থেকে, যে ওনার কথাগুলো আমরা রেকর্ড করবো এবং দলের সবার সাথে শেয়ার করতে চাই। কিন্তু হঠাৎ করে কি ঘটনা হলো যে উনি মানে রেকর্ডার দেখা মাত্রই কোনো কথা নাই আমার শান্তর সাথে সোজা উল্টা দিকে হাঁটা শুরু করে, এবং আমি আর শান্ত দুই এক মিনিট তার সাথে হেঁটে পিছন পিছন গিয়েছি বলে
দিলাম,
কথার উত্তর দেয়নি এবং একবারও পিছন ফিরে তাকায়নি। ফাইনালি আমরা মানে পেছন পেছন যাইনি, যে ভাবলাম যদি কেউ ইন্টারেস্টেড না থাকে তাকে তার মতো ছেড়ে দেওয়া ভালো। তবে হ্যাঁ, এতটুকু আমার মনে হচ্ছে আমরা যদি তার কাছে কিছুটা রেকর্ড করতে পারতাম মানে খুব ভালো কিছু ঘটনা আমরা পেতাম। তো যাই হোক, একটা ঘটনা মিস হয়ে গেছে, এত কি হয়েছে, কিন্তু অনেক ইন্টারেস্টিং ঘটনা আমার ধারণা শান্ত যে আমাদের জন্য অপেক্ষা করছে। এখন আমরা এই মুহূর্তে কি বলবো, বেশ কিছু আমাদের বন্ধুদেরকে পেয়েছি আমাদের এই জার্নিতে। আমরা জানেন এর মধ্যে যে আমরা বনশ্রীতে আছি এবং একটা বাসার নিচে অর্থাৎ গ্যারেজ, যেখানে আমরা কি বলবো যে কার পার্কিং এর স্পেসে আমরা আছি বনশ্রী, এবং এই পুরো কার পার্কিং নিয়ে কিন্তু অনেক ঘটনা আছে। এবং আমি জানি যে কিছু কিছু জন আপনাদের মধ্যে থেকে কিছু কিছু শুনেছেন এবং আমাকে অফ রেকর্ডে জিজ্ঞেসও করেছিল ভাই আসলে ঘটনাটা কি বলেন না। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এই ঘটনাগুলো ডিসক্লোজ করবো আপনাদের সাথে, তার আগে আপনাদের ঘটনাগুলো আমরা সবাই শুনতে চাই। এই বাড়ির ঘটনা ধীরে ধীরে আমি আপনাদের সাথে আমি আর শান্ত শেয়ার করবো। তো আমরা এই ঘটনাতে যাব। ঘটনায় যাওয়ার আগে একটু বলতে চাই, যারা এরকম আমাদের জার্নিতে যোগ দিতে চান প্লিজ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে তো আপনি ফোন করতেই পারেন, তাছাড়া আপনি চাইলে আমার ফেসবুক পেজ রয়েছে সেখানে চলে আসতে পারেন। আর যে সুমন হয়েছে SUMAN, এখানে এই স্পেলিংয়ে আপনি পাবেন আমাকে। তো এখানে এসে আপনি ইনবক্স করতে পারেন যদি আসতে চান। এরই মাঝে অনেকের সাথে কথা হয়েছে, তো অনেকে খুবই আগ্রহ দেখিয়েছে আসার জন্য। আই হোপ যে তাদের মধ্যে থেকে খুব অচিরেই কোনো না কোনো জার্নিতে চলে আসবে। তো শুরু করি আমাদের মূল জার্নি শান্ত, ওকে?
হ্যাঁ।
এবং কাকে দিয়ে শুরু করবো আমরা? যাকে দিয়ে শুরু করছি আজকের মূল জার্নি, প্রথমে তার পরিচয় এবং কোথায় থাকছেন কি করছেন একটু ডিটেলস জানি, তারপর আপনার ঘটনার দিকে যাই।
আমি যাত্রাবাড়ি থাকি আর পড়াশোনা করছি নর্দানে।
ওকে, তো আমরা ঘটনার দিকে যাই। আমরা ডটিমের কাছে যেটা শুনেছি আপনার কিছু ঘটনা আছে যেটা শেয়ার করতে চান সবার সাথে। তো প্রথমে আমরা কোন ঘটনাটা আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি?
ওকে, প্রথমে আমি আমাদের খুবই রিসেন্ট এক বছরের মতো হবে, এক বছর আগে একটা ঘটনা শেখাতে চাই। আমার আব্বু আম্মু সবাই হচ্ছে বাইরে থাকে, তো যে জন্য এখন আমি বলতে গেলে মানে আমার ফ্যামিলি আমি একা। আর লাস্ট টাইম আমার আম্মু বাইরে যাওয়ার আগে দেখা হয় যে আমার বড় ভাইয়া যেতে থাকে, আমার ভাইয়ার বিয়ে হয় এন্ড ভাইয়ার ওয়াইফ যে আমার হাতে এখন আমার সাথে আছে, আমরা দুজনেই বাংলাদেশে আছি। তা আমাদের আগে যে বাসাটা ছিল যেটাতে মানে সবাই আমরা মিলে থাকতাম, সেটা মোটামুটি বড় সড় একটা বাসা। আর এখন আমরা ফিল করি যে না, এত বড় বাসা আসলে আমরা দুজন মানুষ থাকতেছি, এত বড় বাসাটা দরকার নেই। তো আমরা কি করি, বাসা চেঞ্জ করি, চেঞ্জ করে একই এলাকাতে আরেকটা বাসা খুঁজি, আমাদের আগের বাসার তিন চার গলি পরের বাসাটা। আমরা লাকিলি মানে ওই মাসেই খুঁজছি এবং নেক্সট মাসে আমরা বাসাটা ঢুকতে পারছি, কারণ ওই বাসাটা ওই ফ্ল্যাটটা খালি ছিল টোটালি। তো বাসাটা তিন রুমের ছোট, আর আমার মনে হয় যে আমাদের জন্য এনাফ। আমরা ওই বাসাটাতে উঠি, আর আমরা খুব ফার্নিচার মানে খুব বেশি কিছু আর অত গুছিয়ে রাখা হয় না, একটা রুমে মোটামুটি সবকিছু স্টোর করে আর দুটো রুমে আমার দুজন যাতে থাকতে পারি ওরকম ভাবে গুছিয়ে নিই। আর আমরা দুজনেই সারাদিন দেখা যায় বাইরে থাকতে হয়, এজন্য অত বেশি বাসাতে আনতে হয় না, এজন্য খুব বেশি গোছ গাছ আমরা করি না বাসাতে। থাকা শুরু করি কয়েকদিন, তিন চার দিন যায়, তারপর আমরা ধীরে ধীরে ফিল করি কি যে আমরা বাসায় থাকলেই হচ্ছে একটা পোড়াপোড়া স্মেল আমরা পাই। ফার্স্টে খুঁজি যে আমরা কিছু চুলায় বসালাম কিনা, ভুলে গেলাম কিনা, তারপর দেখি যে না ওরকম কিছু না, আমাদের চুলায় কিছু নাই। না খুব পরিচিত স্মেল না, আমি স্মেলটা আসলে বুঝতেই পারি না যেটা কেমন একটা স্মেল। মাঝে মধ্যে মনে হয় যে লাইক আমাদের রান্না করার সময় হয়েছে যে এইটা দিয়ে আমরা এক পাতিটা ধরি, ওইটা পড়লে যে একটা স্মেল, কাপড়ের পরে স্মেল এরকম মনে হয়। আবার মাঝে মধ্যে মনে হয় কাগজ পরে স্মেল, মানে স্মেলটা যে কিসের এটাই আমরা বুঝে উঠতে পারি না। আমি আবার আমার ভাবিকে বলি যে দেখো আশেপাশে আরো হয়তো বাসায় কিছু ঘুরে এসে হয়তো খেয়াল করে না, আমরা এটা নিয়ে হাসাহাসি করি দিন ভুলে যাই। আমাদের সারাদিনই দেখা যায় বাইরে কাটাতে হয়, ফিরতে ফিরতে প্রতিদিনই সন্ধ্যা হয়, বাসায় খুব বেশি টাইম আমাদের দেওয়া হয় না। এরকম ভাবে কিছুদিন যায় যে স্মেলটা এখন আমরা রেগুলারলি পাই। ভাবলাম যে বাসা কি ইলেকট্রিক কোনো কিছুতে কোনো প্রবলেম, সবকিছু চেক করি দেন, দেখি যে না কোথাও কোনো প্রবলেম নেই। যাচ্ছে কিছুদিন আর কেন জানো মানে ওই বাসাটার মানুষদের সাথে যারা আছে আমরা যে টাইমটাতে সিঁড়িতে যে দু একজনের সাথে দেখা হয় কেউ খুব বেশি ফ্রেন্ডলি হয় না, আর আমাদের আগের বাসাটা তো এরকম কখনো হয় নাই। তো যাক আমাদের ওইটা নিয়ে মাথা ব্যথা নিয়ে থাকতে পারলে চলে, এখন থাকতেছি। তো কয়েকদিন পরে মানে এরপর আরো কিছু ম্যাটার ঘটতে থাকে, যেমন এটা হয় যে আমি ফিল করি আমি হয়তো বাসায় আসি কোনো একটা কাজ করতেছি, আমার মনে হয় যে আমার পাশ দিয়ে কেউ ভিড়ে গেছে, ভাবি যে বোধহয় আমার ভাবি গেল আমি ওরে, কিন্তু খুঁজি যে দেখি পাই না। একদিন আমি শুয়ে আসি, শুয়ে শুয়ে পিসিতে কিছু একটা করতেছিলাম, তো আমার মনে হয় যে আমার রুমের পাশ দিয়ে বারান্দা দরজা, বারান্দায় হয়তো গেল। তখন আমি দেখি যে বারান্দার দরজাটা সামান্য একটু খোলা, খুব বেশি খোলা না, আবার একদম লাগানো না, বাট আমার মনে হয়েছিল আমি দরজাটা একদম টেনে মানে লাগাই দেওয়ার মতো ছিটকিনি লাগাই না, একদম চাপায় রাখছি। তারপর আমার মা অর্ধেকটুকু একটা মানুষ যেতে যতটুকু লাগে ততটুকু স্পেস খোলা, মনে হলো যে বুঝি আমার ভাবি বুঝি বারান্দায় গেছে। অনেকক্ষণ হয়ে গেছে, আমি খেয়াল করলাম না ও তো বারান্দা থেকে আসে নাই, আমি বারান্দায় গেলাম যে দেখি যে না কেউ নেই। আর এই ঘটনাগুলো ম্যাক্সিমাম সন্ধ্যা পরে, কারণ আমরা ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়,
তার মানে পুরোদিন বাসাটা,
হ্যাঁ পুরোদিন বাসা ফাঁকা, আমাদের দুজনের কেউই বাসা থাকা হয় না আমাদের। এরপর আমি ওর ঘরে গেলাম, দেখি ওর ঘরে শুয়ে আছে। হ্যাঁ তুমি কি বারান্দা গেছিল? বলে যে না আমি তো বারান্দা যাই না, কিন্তু ঘরে আমি তার খুব জন্য শুয়ে আছে।
আচ্ছা আমাকে একটা বিষয় একটু ক্লিয়ার করে বলুন যে মেয়েটা যে পেটেন্ট কোন স্পেসিফিক প্ল্যান ছিল বা আপনার যে কোনো সময় র্যান্ডম বা নির্দিষ্ট একটা সময় গিয়ে স্মেলটা পেটেন এরকম কোনো?
না মানে এরকম ছিল যখন আমাদের হতো কি যে আগে আমরা যে বাসাটা থাকতাম সেটা আমার খালার বাসা ছিল, তো দুজনের মধ্যে একজন যদি তাড়াতাড়ি ফিরতামও আমরা ওই বাসায় গিয়ে ওয়েট করতাম যে আরেকজন ফিরুক, একসাথে আমরা বাসায় যাই, ওইখানে খালার সাথে কিছুটা টাইম আমাদের স্পেন্ড করা হতো। তো আমরা দুজন একসাথে যখন বাসায় ঢুকতাম তখন দরজাটা খুললে আমাদের কাছে স্মেলটা অনেক তীব্রভাবে এসে নাকে লাগতো, কিন্তু ঘরে ঢুকে আমরা কিছু পাই, এটা ছিল আমাদের একটা প্রবলেম। আর আমরা ফার্স্টে ভাবতাম কি আশেপাশে কি কোনো কারখানা টারখানা কিছু আছে, কিন্তু পরে একটু ইয়ে করে দেখলাম যে না ওইটার আশেপাশে জাস্ট বাড়ি।
বিষয়টা এরকম একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে ঘরের কোথাও উৎস কিছু পাচ্ছে না এবং বাইরে
পাচ্ছি না। ঘরে আমরা অনেক চেক করছি যে প্রত্যেকটা সুইচের বোর্ডের পিছনে যে আমরা নাক লাগা লাগে চেক করছি যে না এখান থেকে কি স্মেল আসতেছে, আর আমাদের যত ইলেকট্রনিক জিনিস ছিল সেগুলোও চেক করছি, কিন্তু কোথাও থেকে আমরা মানে স্মেলটা কোথা থেকে আসতে সেটা আমরা পাই না খুঁজে। আর ঘরের ঢুকার পরে জিনিসটা আরো বেশি মনে হয়। তারপর মানে এই জিনিসগুলো আমি ফিল করি ইন্ডিভিজুয়ালি, যে আমি দেখতেছি কোনো একটা মুভমেন্ট হচ্ছে, কেউ আমার পাশ দিয়ে গেল, পিছন দিয়ে কে যাচ্ছে, আমি কিচেনে হয়তো ডাইনিং থেকে একটু আমার ঘরে দিয়ে গেল কিন্তু কাউকে পাচ্ছি না। আমার মনে হলো যে আমি হয়তো একা একা থাকতেছি এই জন্য বুঝি এরকম হচ্ছে। কিন্তু আরেকটা ম্যাটার যে আমি ছোটবেলা থেকে খুব সহজে, আমি কখনোই সহজে ভয় দেখতাম না, আমি ভাবতাম যে আমার বুঝি হ্যালুসিনেশন হচ্ছে। আচ্ছা থাক এটা আর কি বলবো, আপুকে বললেও আমার এনে হাসবে, আমার হয়তো একটু খোঁচাবে, যেন ওকে বলতাম না। তারপর এইভাবে যাচ্ছে ও আমাকে কিছু বলেনি, এভাবে কি এগুলো অনেক বেড়ে যায় যে এই টাইমটুকুই বাসায় আসি, ইভেন মাঝরাতে আমার ঘুম ভাঙতেছে আমার মনে হচ্ছে আমার ঘরে কেউ হাঁটতেছে কিন্তু কেউ নাই, এরকম হতে থাকে। তো আমি মনে মনে এবার আমি আসলেই ভয় পাইছি, বাট এটা আমি একটু হাইট করে চলার চেষ্টা করি। এর মধ্যে আমার ভাবি যে ওর মায়ের বাসায় বেড়াতে যায়। ওর মায়ের বাসায় যে কয়টা দিন ও ছিল ওই কয়টা দিন আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল, যে আমি রাতে ঘুমাবো, ঘুমানোর আগে আমার ভয় লাগতেছে আমি কি করতাম মানে ভয়টা কাটানোর জন্য দেখা যায় ফ্রেন্ডের সাথে কথা বলতেছি বা বোম ফোন দিয়ে কথা বলতেছি, ঘরে থেকে শুধু শুধু আমি প্রত্যেকটা কাজ অনেক সাউন্ড করে করে করতেছি যাতে নিজের ভয়টা কাটিয়ে রাখতে পারি। কিন্তু আমার তারপরও মনে হচ্ছে যে আপুর রুম থেকে লাইট অফ, হয়তো এখানে কেউ আসছে বা কেউ বুঝি ওয়াশরুমে গেল, আপু নাই
ওয়াশরুমে। এই জিনিসটা যে দুজন বসায় থাকেন, একজনে ফিল করছে,
ততদিন পর্যন্ত আমার মনে হচ্ছে যে আমি বুঝি এটা ফিল করতেছি। এর মধ্যে আপু যখন ওর বাসায় যায়, বাসায় যাওয়ার পরে একদিন যায়, ওই একদিন মোটামুটি আমি ওই এক রাত বলাছে, কারণ আমি তো বাসায় আসছি সন্ধ্যায়, ওই এক রাত আমার মোটামুটি ভয় ভয় কাটছে, আমি ফিল করতেছিলাম যে কিছু আছে ঘরে। তো কোনোভাবে ওই রাতটা কাটি, পরের দিন আমি চলে যাই ভার্সিটিতে, যাই সে সব শেষ করে যখন বাসায় ফিরবো আমার আর বাসায় ফিরতে ইচ্ছা করে না, আমি সেদিন আমার খালার বাসায় চলে যাই। এরপরে আমার ভাবে আসতে আরো তিন দিনের মতন লাগছে, ওই তিন দিন আমি আমার খালার বাসাতে থাকি, এর মাঝখানে একদিন আসছি আমি, দুদিন আর আসি নাই, একদিন এসে কিছু একটা নিয়ে গেছি। আর
তখনও কি সেম স্মেলটা?
তখন হ্যাঁ, তখন আমি স্মেলটা পাই, কিন্তু সেদিন আমি আমার জাস্ট দরজাটা খোলা রেখে আমি ঢুকে নিয়ে আমি আবার বাসায় গেছি, আমি আর দরজাটাও লক করি নাই, আমার মানে একটু ভয় কাজ করতেছিল। তো গেল, এরপর যখন আমার ওই ভাবি আসে আমরা দুজনে একসাথে বাসায় থাকি, সেদিন আমাদের যেটা হয় যে দরজা খোলার পরে আমরা ঘরে অনেক ধোয়ার মতো হয়, মানে আমাদের চোখে এসে একটা জায়গায় কোনো কিছু পড়ার পরে যেমন ধোয়া বের হয় সেরকম ধোয়া চোখে এসে লাগতেছে, চোখ নাক জ্বলতেছে এরকম ফিল হয়, মনে হলো আমাদের ঘরে বুঝে কিছু পুড়ে গেছে। আচ্ছা হয়তো ঘরেই ঘুরছে, না হলে ধোয়া কিভাবে আসবে? ঘরে যে আমরা ফ্রিজের সব কিছু চেক করি না, ফ্রিজে কিছু হয় নাই, চুলাতে কিছু নাই, তাহলে আমাদের কোত্থেকে পড়বে? যা গেলো, তো সেদিন আমি আপুরে বলি যে আপনি দেখছো কেমন অড ম্যাটার, মানে আগে তো জাস্ট স্মেল করতাম, এখন এটা ওই নামই ভালো মতো ভয় পাই। সেদিন ভাবি যে আমার ওরে আপু বলি, তো আপু ভয় পাই, আপু আমাকে বলতেছে যে আরো কিছু ম্যাটার আছে, আমি আমি খেয়াল করছি বাট তুমি ভয় পাবো এই জন্য তোমাকে বলিনি।
একই সময়ে দুজনেই
সেম জিনিস করছিলাম, ওর বাসায় এই কারণেই গেছে, ও ভয়টা অনেক বেশি পেয়েছে, এখন ও আমাকে বলতে চাচ্ছিল যে বললে হয়তো ভয়টা ট্রান্সফার হবে, আমিও পাবো, ওর কথা শুনে হয়তো আমার কাছে এমন মনে হতে পারে, এই জন্য ওর মনে হয়েছিল যে বুঝি প্রবলেমটা ওর একা, এই জন্য ওর বাসায় গেছে যায় ওই যে ওর রাম মুড়ে দিয়ে তাবিজ টাবিজ কিছু একটা নামাইছে, ছাড়ানো টাড়ানোর কাহিনী করছে যে ও খুব ভয় পাচ্ছে, ও আমার থেকে বেশি ভয় পেয়েছে। তারপর যে আমরা দুজনেই খেয়াল করি যে না অ্যাকচুয়ালি ম্যাটার গুলো এরকম, আর কিছু ম্যাটার হয় যে আমরা ওই টাইমটাতে ঘরে কোনো একটা কিছু একটা জায়গায় রাখলাম সেটা পাইতাম না, স্পেশালি আমাদের যে মেয়েদের যে চুলের কাঁটা বা চিলমি এমনিতেই হারায়, কিন্তু ওই টাইমটা থেকে কেউ কোথাও নিয়ে গেছে, যত জায়গায় থাকতে পারে পসিবলি সব জায়গায় আমরা খুঁজতেছি কিন্তু পাই না। তারপর আবার তিন চার দিন পরে ওটা অন্য একটা জায়গায় আমরা পাচ্ছি, যে ইভেন আমাদের হয়তো বারান্দায় কোন একটা কাপড় আমরা শুকাতে দিচ্ছি, এটার দুইটা জিনিস পাজামা ওড়না পাইছি, জামা পাচ্ছি না, পাচ্ছি না পাচ্ছি না, কোথায় পুরো বারান্দা খুঁজলাম টুজলাম, কোথাও নাই কোথাও নাই, দুই তিন দিন পরে দেখতেছি বারান্দা দড়ি দিয়ে ঝুলতেছে। তো এরপর এই দিনের ঘটনার পরে আমরা মানে অনেক ভালো ভয় পেয়ে যাই, যে দুজনেই যখন ফিল করি যে না এই ঘটনাগুলো ঘটতেছে, আমরা মোটামুটি আমাদের দুজনের একটা ব্যাগ গোছাই, জিনিসপত্র যা আছে সেটা নিয়ে আমরা আমার খালার বাসায় যে বাসায় আমি থাকতাম ওই আমার খালার ফ্ল্যাটটাতে চলে আসি, আমি খালার সাথে ম্যাটারগুলো শেয়ার করি। করার পর উনি বলে যে আচ্ছা কদিন এখানে থাক, এখনো বাসায় যাওয়ার দরকার নাই, তোরা যেহেতু দুজনে নিতে একটা ভয় পাচ্ছিস। তারপর খালা আবার তার বাসার বুয়ার সাথে শেয়ার করে, করার পরে বুয়া আবার পরে বলে যে হ্যাঁ ওই গলিটাতে না একটা মেয়ে মারা যায়। আমিও জানতাম যে ওই যে গলিটাতে আমরা গেছি সেখানে একটা মেয়ে, মেয়েটাকে আমি চিনতাম, মানে ফেসটা চিনাম, দেখতাম যে স্কুলে যাচ্ছে আসতেছে এরকম, সে মেয়েটা বলছে তখন কলেজে পড়ে, তো ওই মেয়েটা সুইসাইড করেছে আমি জানতাম, আর ওর প্রবলেমটা হয়েছিল ওর বয়ফ্রেন্ডের সাথে ওর কোনো একটা ঝামেলা হয়েছে, ঝামেলাটা অনেক তীব্র হয় আর ওর বাসায় ওর হ্যাঁ সুইসাইড, আর বাবা মার একমাত্র মেয়ে ছিল, আর ওর বাবা মা দুজনেই জব করতো, অ্যান্ড কোনো একদিন দুপুর বেলায় ওই মেয়েটা হচ্ছে ওর পেনগুলো না নিতে পেরে সে হচ্ছে গায়ে পেট্রোল বা কেরোসিন কিছু একটা ঢেলে সে আগুন লাগায় যায়, দেন তখনও ও যে পড়ছে সেটা এক দুই ঘন্টা পরে বুঝতে পারে, কারণ বাসাতে হচ্ছে পিছনের সাইডে যে মানুষ দেখতে বোঝার অতটা হয়েছিল পরে, মানে আমি তখন মিলাইতে পারলাম যে অ্যাকচুয়ালি ওই বাসাটাই হচ্ছে আমরা যে বাসাটা নিয়েছি সেই বাসাটাই হচ্ছে ওই বাসাটা।
এবং আপনি বলছিলেন যে আপনারা যখন বাসাটা ভাড়া নেন
তখন খালি ছিল, এই কারণে যে বাসাটা খালি আমরা দুজন এক্সাইটেড ছিলাম, আমার কাছে এটা একটা চ্যালেঞ্জের মতো ছিল যে দুইটা মেয়ে বাসা ভাড়া নিতে যাচ্ছে কেউ হয়তো দিবে না, তো এটা নিয়ে প্রবলেম হতে পারে আমাদের এরকম একটা ধারণা ছিল, কিন্তু যখন ওই বাসাটা এত ইজিলি পায় যে আমরা কোনো কিছু না খোঁজ খবর নিই না, মনে হয় বাসা টাকালে নেক্সট মাসে উঠতে পারবো, ভাড়াও কম আছে, দুজনের জন্য এনাফ।
তারপর কি হলো? তারপর
তো ওই বাসায় আর ঢোকার মতো সাহস আমাদের হয় নাই। তারপর যাই হোক, ওই মাসেই আমরা বাসাটা ছেড়ে দিই, বাড়িওয়ালা নেক্সট মাসে ভাড়াটা দিয়ে ছেড়ে দিই, যেন না থাকে ওই বাসের ভাড়া দিই।
এক মাসে আপনার আশেপাশের মানুষজনের সাথে, মানে ওই ফ্ল্যাটের পাশের মানুষের সাথে কথা হয়নি?
কথা হয়নি বলতে
কোনো ধরনের কোনো কিছু এক্সপেরিয়েন্স?
পাশের ফ্ল্যাটের মানুষজন যেটা, যে খুব মানে ওই পাশের ফ্ল্যাটে একটা লোক ছিল, ফ্যামিলির মধ্যে মেবি দুজন ছিল আরো, কিন্তু তারা না আমাদের সাথে খুব কোন কারণে আমরা কিন্তু ছুটছি এরকম একটা বিহেভ নিয়ে কথা বলে নাই। তা আমাদের হচ্ছে যে আমরা বাসায় ঘুমানোর টাইম ছাড়া আমরা বাসা টাইম নিতে পারতাম না। ফ্রাইডেতে হয়তো ফ্রি থাকতাম, ওই দিন ভাবি ওর বাসা যেত, আমি হয়তো ফ্রেন্ডের সাথে মিট করতাম বা খালার বাসায় চলে আসতাম, এরকম ভাবে কেটে যেত। যে জন্য ওই বাসায় মানুষের সাথে আমাদের খুব বেশি পরিচিত হওয়া হয়নি।
আমি আজ থেকে প্রায় দেড় কি দুই বছর আগের ঘটনাটা, আমি ঢাকা শহরের কোন একটা যে এলাকায় থাকতাম, যে বিল্ডিং এ থাকতাম, এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল। আমি জাস্ট যেই ফ্লোরটাতে থাকতাম ঠিক নিচের ফ্লোরে এরকম একটা মেয়ে সুইসাইড করেছে। এবং মানে হয় না যে এরকম একটা দুর্ঘটনা ঘটলে কিন্তু গ্রামে যেটা হয় যে খুব মানে মুহূর্তের মধ্যে ছড়িয়ে বোঝা যাচ্ছিল না যে কোথাও কানা ঘুষা হচ্ছিল, কিছু একটা হয়েছে। দেন খোঁজ নিয়ে জানতে পারি পেছনে ঠিক আমার নিচের ফ্ল্যাটেই একটা মেয়ে সুইসাইড করেছে। পরবর্তীতে এটা নিয়ে অনেক পুলিশের ঝামেলা টামেলা হয়েছে, ওনারা ওনাদের মতো মিট করে নিয়েছে, জানি না পরবর্তীতে কি হয়েছে। কিন্তু সেম ওই ঘটনাটা ঘটার পর আমি যেই বিল্ডিং এ ছিলাম ওই নিচের ফ্ল্যাটের কিছু মানুষের সাথে কথা হয়েছে আমার, তাদের কাছে আমি শুনেছি যে ওনারা কিছু কিছু অদ্ভুত কিছু জিনিস খেয়াল করতো। তবে আমার ব্যক্তিগত ভাবে যেটা মনে হয়েছে যে এটা হয়তো বা তাদের মানসিক কোনো কারণ থেকে হচ্ছে, যেহেতু একটা মেয়ে সুইসাইড করেছে, কোন একটা মানুষ এখানে সুইসাইড করেছে, পরবর্তীতে প্রত্যেকটা মানুষ একটু অ্যাবনর্মাল কিছু ধরে নেয়, ভয় পায় ঘটনাগুলো। তো আমি জানি না যে আপনাদের ক্ষেত্রে কি হয়েছিল, কারণ আপনারা বলছেন যে
আমি ধরে নিচ্ছি, আমরা দুজন ইন্ডিভিজুয়ালি ফিল করতাম, আর আমরা তো জানতামই না যে ওই বাসার সাথে এরকম কিছু হয়েছে।
ডেফিনেটলি মানে এটার লজিক তো অবশ্যই আছে, এবং এর আগেও আমি বেশ কিছু ঘটনা পেয়েছি, কিংবা আমি নিজেও জানি যে কোনো জায়গায় যদি এই ধরনের ঘটনা ঘটে, আমি জানি না কতটুকু ট্রু, শুনেছি যে এই ধরনের কিছু একটা নেগেটিভ এনার্জি ওই জায়গাগুলোর মধ্যে থেকে যায়, ওই জায়গার প্রতি কিছু একটা আকর্ষণ কাজ করে। অনেকে দেখবেন যে ফাঁসির দড়িটা অনেকেই ভয় পায়, ফাঁসির দড়ি মানে খুব স্পর্শ করতে চায় না অনেকে। অনেকে বলে যে এটা ফাঁসির দড়ি নাকি একটা দড়ি, মানে কেউ ফাঁসি দিয়েছে এটাতে অন্য কাউকে আকর্ষণ করে, তা নেই ওটা। তো আমি জানি না যে এটা মানসিক কোনো কিছু কারণ আছে কিনা, না সত্যি সত্যি কোনো ঘটনা আছে। তো যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে যে আমার এই জার্নিতে এসে আপনার ঘটনাগুলো শেয়ার করার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য।
আমাদের গড়ের রাজ্য চলছে এবং আমরা একের পর এক ঘটনা শুনছি। প্রথমে আমরা আন্নির ঘটনাটা জেনে নিলাম, তার বাসায় কিভাবে সে স্মেল পেত এবং পড়ায় স্মেলটা একটা সময় বাধ্য করেছে তাদেরকে সেই বাসাটা ছেড়ে দিতে। আসলে এরকম ঘটনা ঘটে যে এই ধরনের জিনিসগুলো পুরো জায়গাটাকে একটা সময় নিজের কবজায় নিয়ে নিতে চায় না যে এখানে তৃতীয় কোনো পার্সন বা তৃতীয় কোনো কিছু সেখানে উপস্থিত থাকুক। যাই হোক, সেই বাসাটার এখন কি অবস্থা এটা আসলে আমিও কনফার্ম করতে পারিনি, আমরাও জানি না যে সেই বাসাটা আদৌ এখনো কোনো স্মেল পাওয়া যাচ্ছে কিনা। এবার আমরা পরবর্তী ঘটনার দিকে যাই, পরবর্তীতে যে আছে তার পরিচয়টা একটু জানি এবং তার ঘটনাগুলো আমরা শুনবো। প্রথমে একটু নামটা জানি।
জি ধন্যবাদ, আমার নাম শাকিল রেজা ইফতি।
কি করা হচ্ছে?
আজকে আমি এবছর এসএসসি পরীক্ষা দিয়েছি, এখন ভ্যাকেশন চলছে, এই সামনে কলেজে ভর্তি হবো।
আমরা শাকিলের ঘটনা যাওয়ার আগে একটু আমি বলে নিতে চাই যে হয়তো শাকিলের ভয়েসটা শুনে অনেকের কাছেই মনে হবে না শাকিল মাত্র এসএসসি পাস করেছে, বাট যে আপনি খুব লাকি যে আপনি একটা অনেক স্ট্রং ভয়েস পেয়েছেন।
থ্যাংক ইউ।
তো যাই হোক, আমরা ঘটনার দিকে যাই, এবার আপনার ঘটনা শুনি যে কি ধরনের এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করতে চান।
জি আমি আপনাদেরকে একটু ফিরিয়ে নিয়ে যেতে চাই বাংলাদেশের উত্তরবঙ্গের একেবারে উত্তরের জেলা পঞ্চগড়ের দিকে, যেখানে আমার বাবার চাকরির সুবাদে আমার যাওয়া হয়েছিল। আমি যখন ক্লাস 4-3 পড়তাম খুব সম্ভব, তখন আমার পঞ্চগড়ে যাওয়া হয়েছিল। পঞ্চগড়ে আমার একটা সরকারি কলোনিতে থাকতাম।
চার মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল। যারা রাজ্যকে আমাদের সঙ্গে আছেন, আন্তরিকভাবে ধন্যবাদ তাদেরও। চারজনকে নিয়ে দরের যাত্রা শুরু হয়েছে আজকে আমাদের, আমি, ইফতি, অদিতি এবং ইমন। আমি আরজে কি প্রিয়ার সাথে, এবং অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত যোগ দিয়েছে। ধন্যবাদ জানাই লোবানকে দরের সাউন্ড নিয়ে কাজ করবার জন্য। ফিরছি ঠিক 4 মিনিট পর।
দর মানে
সুমন এবং শান্তকের সাথে করে 92তম পর্বটি আমরা ধারণ করেছি বনশ্রীর কোন একটি হন্ড্রেড প্লেসে। সাউন্ডে রয়েছে লোবান, আমি আরজে কৃপিয়া আপনার সাথে আছি। আমরা আবারও প্রবেশ করছি মূল গর্বে।
পঞ্চগড়ে আমরা একটা সরকারি কলোনিতে থাকতাম আমার বাবার চাকরির সুবাদে। তো সেই কলোনিতে থাকা অবস্থায় মানে আমি ছোট থেকে খুব ভীতু ছিলাম। আমি যখন বিশেষ করে পড়াশোনা করতাম, আমি আমার বাবা মাকে বলে রাখতাম যে আমি যখন পড়ব অবশ্যই আমার পেছনে থাকবা। আমার পেছনে হয় আমার বাবা না হয় আমার মা প্রায় বসে থাকতো। তো বাবা চাকরির কাজে নানা সময় ব্যস্ত থাকতেন, মাই বেশিরভাগ সময় বসে থাকতেন, অথবা বসে বসে কাপড় সেলাই করতেন অথবা নানা কাজ করতেন। যা হোক, একদিন আমি পড়ছিলাম সন্ধ্যার সময়, পড়তে পড়তে হঠাৎ পেছনের দিকে তাকিয়ে দেখি আমার বাবা মা কেউ নেই আমার সাথে। তখন তো আমি খুব ভয় পেয়ে গেলাম, যেহেতু আমি ছোট থেকে খুব ভীতু। তো আমি আমার মাকে আর বাবাকে খোঁজা শুরু করলাম। আমি আমার ঘরের দরজা খুললাম, আমি আশেপাশে সবকিছু দেখলাম, সম্পূর্ণ বাসা খুঁজলাম, কোথাও আমার বাবা মা নেই। বাইরের মেইন গেটে গেলাম, দেখি যে বাইক থেকে লক করা, আমার বাবা অথবা মা বাইক থেকে লক করে দিয়ে তারা হয়তো পাশে কোনো কাজে গিয়েছিলেন। তো আমার সেটা স্পষ্ট মনে নেই তারা কোন কাজে গিয়েছিলেন। তখন আমি খুব ভয় পেয়ে গেলাম বাসার ভিতরে, আমি একা একা একা। আমি এমনিতে খুব ভয় পাই, আমাকে কেমন ভাবে রেখে গেল, আমি এক পর্যায়ে মানে কামড়ে গিয়ে শুরু করার মতো একটা অবস্থা। তখন আমি এসে আমার ঘরে কাঁথামুড়ি দিয়ে শুয়ে থাকলাম, মানে প্রচন্ড ভয়, আমার গা হাত পা কাঁপছে। এমন সময় হঠাৎ আমার ঘরের পাশে বেলকনি থেকে একটা গলার আওয়াজ আমি পেলাম, খুব কাঁপা কাঁপা একটা গলা। মানে সেই গলাটা শোনার সাথে সাথে মানে আমার ভয় এমনিতে আমার মানে প্রচন্ড ভয় ছিলাম, সেই গলাটা শুনে আমি আরো বেশি ভয় পেলাম। বাসাটা ছিল 3 তলায় এবং সেই গলাটা শুনে আরো বেশি ভয় পেয়ে গেলাম। মানে আমি কি বলতে পারছি না, মানে তখন মুহূর্তটা এমন ছিল, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। আমি আস্তে আস্তে কাঁথা খুললাম, খুলে গিয়ে আমি জাস্ট আমার ওই দুর্গানির দরজাটা হালকা করে খুললাম। খুলে দেখি একটা বৃদ্ধা, মানে আজকার দিনে গ্রামের বিধবারা যারা, যে মহিলারা থাকতো সাদা পোশাক পরে, সেরকম একটি মহিলা ওখানে দাঁড়িয়ে আছে। তো আমি সেই মহিলার কাছে আস্তে আস্তে যাওয়া হয়তো শুরু করছিলাম, ঠিক সেই মুহূর্তে আমার বাবা দরজায় নেমে ভেতরে ঢুকলেন। আমি তখন প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমি বাবাকে বললাম যে বাবা এরকম একজন এসেছিলেন। বাবা বলছে না তুমি ভুল দেখেছো, তুমি তো অনেক ভয় পাও, তুমি ছোট থেকেই ভীতু। আমি বললাম না বাবা আমি দেখেছি। কিন্তু আমার বাবা মোটেই বিশ্বাস করলেন না। আমার মা আসলেন কিছুক্ষণ পর, মাও বিশ্বাস করতে চাইলেন না। তো আমি তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলাম। সেই রাতে মোটামুটি তাদের সাথে আমার এক প্রকারের ঝগড়া হয়েছে, কিন্তু আনলাকিলি আমি বোঝাতে পারিনি তাদেরকে। তো সবাই তারা বারবার বলছেন তোমার হ্যালুসিনেশন হয়েছে। তারা আমাকে ইভেন ডাক্তারের কাছেও নিয়ে গেল যে তোমার কি হয়েছে, কেন বারবার এই কথা বলছো। তো সেই ঘটনাটা কিভাবে কোথায় চলে গেল আমি জানি না, আমি ভুলেই গিয়েছিলাম হয়তো বা মনের কোণে কোনো এক জায়গায় ঘটনাটা অল্প একটু ছোঁয়া লেগেছিল। যা হোক, সেই ঘটনার 5-6 মাসের মধ্যে আমার বাবার ট্রান্সফার হয়ে যায়, আমরা দিনাজপুর চলে আসি। সেই দিনাজপুরে আমরা আছি থাকতে প্রায় খুব সম্ভব 4-5 বছর পর। আমি তখন ক্লাস 8-9 পড়ি। তখন আমি আবার আমার বাবা মার সাথে সেই পঞ্চগড়ের আগের কলোনিতে গেলাম। সেই কলোনিতে আমরা যারা থাকতাম আমাদের সবার মধ্যে একটা গেট টুগেদারের আয়োজন করা হয়েছিল। সেই সুবাদে আমার বাবার কলিগরা সবাই সেখানে ছিলেন এবং আমরা কলোনিতে যেই বাসাটাতে থাকতাম সেই বাসাটাতে আমার বাবার আরেক কলিগ সে সময় থাকতেন। বাবার সেই কলিগের বাসায় গিয়ে আমরা উঠতাম, মানে যে বাসাতে আমরা থাকতাম সেই বাসাতে গিয়ে আমাদের উঠার সৌভাগ্য হলো, কাইন্ড অফ কোইন্সিডেন্স। তো ওখানে গিয়ে থাকা শুরু করলাম। তো আমার বাবা সেই কলিগের মানে আঙ্কেলের একটা ছোট ছেলে ছিল, সেই ছেলের সাথে আমি মোটামুটি খেলাধুলা শুরু করলাম, একটু মানে আঙ্কেল কথা হলো বেশ। আর সেই ছেলের সাথে গল্প করতে করতে খেলতে খেলতে হঠাৎ একদিন সেই ছেলেটা মানে আমরা সেখানে দুই তিন দিন থাকার প্ল্যান করে গিয়েছিলাম, তো সেই ছেলেটা আমাকে বললো যে ভাইয়া চলো একটু নিচে গিয়ে খেলে আসি, নিচে অনেক খেলার জায়গা টায়গা আছে, নিরিবিলি একটা জায়গা। তো সে আমাকে বললো চলো নিচে যাই, আমি বললাম যে ভাইয়া তুমি যাও আমি খালি মোবাইল একটু চার্জে দিয়ে আসছি। মানে আমি তার ঘরেই ছিলাম, তার সাথে সেই ঘরটাতেই আমি থাকলাম,
ঘরে আসলাম
এক্স্যাক্টলি যে ঘরে আমি থাকতাম। তো সে তখন আমাকে বলেছে ভাইয়া তুমি একা একাই রুমে থাকবা, তোমার থাকা উচিত হবে না। আমি বললাম কেন ভাইয়া? তখন বলেছে না ভাইয়া চলো একসাথে ফোনটা চার্জে দিই তারপর একসাথে নিচে নামি। আমি তখন বললাম তুমি যাও না আমি আসছি। তখন সে বললো যে না ভাইয়া আসলে তুমি যদি এখানে একা একা থাকো তাহলে তোমার সাথে হয়তো বা বুড়িমার আবার দেখা হয়ে যেতে পারে। আমি তখন বুড়িমা মানে আমি জিজ্ঞেস করলাম তুমি কি বলতে চাইছো ভাইয়া? তখন সেই পিছিয়ে আমাকে বললো যে ভাইয়া এই রুমে আমি বাবা মাকে বলি, বাবা মা তো আমার কথা বিশ্বাস করে না, এই রুমে আমি যখন একা থাকি সন্ধ্যার সময় আমি একা একা পড়ি, প্রায় আমার যখন একটু ভয় লাগে কিংবা একটু একাকি ফিল করি তখনই একটা বৃদ্ধ মতো মানুষ এসে আমার সাথে কথা বলে, আমাকে সঙ্গ দেয়। তখন তো আমার প্রচন্ড মানে আমি ভেতর থেকে আমার তখন কি টাইপের একটি ফিলিংস হচ্ছিল, মানে হাউ আই ওয়াজ ফিলিং আমি মানে বোঝাতে পারবো না। মানে আমার গা কাটা দিয়ে উঠেছিল, আমার ভেতর থেকে মনে হচ্ছে আমি কেঁপে কেঁপে উঠছিলাম। সেই ঘটনা যে ঘটনা আমার সাথে ঘটেছিল এই পিতৃর সাথে সেম ঘটনা ঘটেছে। আমি তখন নিশ্চিত হলাম যে হ্যাঁ তাহলে আমার হ্যালুসিনেশন ছিল না, আমি আসলেই দেখেছিলাম। তো যেহেতু বড় হয়েছে বললাম যে ফার্স্ট এইট নাইনে পড়তাম, এমন কি এই যে এসে আমি যদি আমার বাবা মাকে বলি যে আসলে ওটা হ্যালুসিনেশন ছিল না, ওটা সত্যি ছিল, এত বছর আগের ঘটনা। তো আমার আসলে ভেতরটা কাঁপছিল যে আমি এখন বলছি এখনো আমার ভেতরটা কাঁপছে। তো যাই হোক তখন আমি বিষয়টাকে খুব বেশি সিরিয়াসলি নিলাম যে কেন এই ঘটনাটা রিপিটেশন হচ্ছে, অবশ্যই এটার পিছনে কোনো একটা কারণ থাকবেই, অবশ্যই আছে। আমি ঘটনাটা নিয়ে একটু ইনভেস্টিগেশন চালালাম, সবাই যখন গেট টুগেদার নিয়ে মজা করছে সেখানে আমার বাবার পুরাতন কলিগরা, অনেক পুরাতন মানুষ, অনেকের সাথে দেখা, তো সেই একটা সুন্দর পরিবেশ, একটা নস্টালজিয়া একটা পরিবেশ, সেই পরিবেশ থেকে আমি নিজেকে বঞ্চিত করলাম এই ঘটনার রহস্য খোঁজার জন্য। তো আমি না আশপাশের যারা প্রতিবেশী ছিল তাদের সাথে কথাবার্তা বলে এবং বিশেষ করে যারা আমাদের কলোনির দারোয়ান ছিলেন তাদের সাথে কথা বলে এই ঘটনাটা জানতে পারলাম। সেই ঘটনাটা জানার পর আসলে আমার কাছে আর কোনো কিছু অস্পষ্ট ছিল না যে কেন এই ঘটনাগুলো ঘটছিল। সেই বাসাতে সেই কলোনিতে অনেকদিন আগে প্রায় 20-25 বছর আগে একজন দারোয়ান চাচা ছিলেন, তার বয়স প্রায় অনেক হয়ে গেছে, মানে তিনি প্রায় বৃদ্ধের মতো হয়ে গেছেন। তো তিনি সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। 20-25 বছর আগে একটা পরিবার থাকতো, বাবা মা দুই সন্তান আর একটা মানে বৃদ্ধা থাকতো, সে দুই সন্তানের দেখাশোনা করতো। তো একবার বাবা সেই পরিবারের কথা বলছি, সেই 20-25 বছর আগে সেই পরিবার, সেই পরিবারের বাবা হঠাৎ চাকরির কাজে একটু দার্জিলিং এর পথে গেলেন, দার্জিলিং এর পাহাড়ে নাকি বাবার গাড়ি পড়ে গিয়ে সে বাবা নিহত হন, বাবা মারা যান। তারপর থেকে সেই পরিবারের মা তিনি নাকি খুব পাগল টাইপের হয়ে যান, তিনি কিছুই বুঝতে পারেন না, মানে তার কাছে সবকিছু কেমন মানে উল্টাপাল্টা লাগে। তো সেই জন্য সেই দুই বাচ্চার এক ছেলে এক মেয়ে তাদের দেখাশোনার পুরোপুরি দায়িত্বটা চলে গেল সেই বৃদ্ধার উপর। তো বৃদ্ধা পুরোপুরি ভাবে দেখাশোনা করতেন সেই ছোট বাচ্চা দুটোকে। তো একদিন সেই বৃদ্ধা বাচ্চা দুটোকে নিয়ে কলোনির আশপাশে খেলাধুলো করতে গিয়েছিলেন। তো সেই 20-25 বছর আগে কলোনির এক কোণে নাকি একটা বিশাল বড় খাল ছিল, এই খালের আশেপাশে ওই বাচ্চা দুটোকে নিয়ে খেলাধুলা করতে গিয়েছিলেন। আর মা তো প্রায় পাগলের মতো হয়ে গেছেন, মা তো বাড়িতে রেস্ট নিচ্ছিলেন খুব সম্ভব। সেই বৃদ্ধা বাচ্চা দুটোর সাথে খেলতে খেলতে ছেলেটা এপাশে খেলছিল আর মেয়েটা একদম খালের ধারে চলে গিয়েছিল তার পুতুলের সাথে খেলতে খেলতে আর সামনে লাগতো। তো সেই বৃদ্ধা সেই বাচ্চাটাকে বাচ্চা দূর থেকে যে মা তুমি ওদিকে যেও না, তুমি এদিকে আসো, এদিকে আসো। তো বৃদ্ধা মানে তার বাচ্চা দুটোকে একদম নিজের সন্তানের মতো আগলে রাখতেন। বৃদ্ধা সেই মেয়েটা যেন পড়ে না যায়, মেয়েটাকে রক্ষা করার জন্য বৃদ্ধা সেই খালের কাছে গেলেন, খালের কাছে যেয়ে মেয়েটাকে টেনে আনলেন। মানে বৃদ্ধার তো গায়ে শক্তি নেই, বৃদ্ধ টেনে আনতে গিয়ে বৃদ্ধা নিজে সেই খালে পড়ে গেল এবং আনফর্চুনেটলি বৃদ্ধা সেখানে মারা যান। তো যার জন্য যেটা হয় সেই ছেলে দুটো, মানে ছেলে আর মেয়ে, তারা খুব একা হয়ে যায়। তারা দাদিমা দাদিমা বলে চিৎকার করতে শুরু করে। সে বৃদ্ধাকে তারা দাদিমা বলে ডাকতো। সেই ভগবান যেভাবে বলেছিল, মানে তার বর্ণনা ভঙ্গি আমার বর্ণনা ভঙ্গির সাথে হয়তো বা মিল হবে না। সে একেবারে যখন বলছিল, তার চেহারা ছিল চোখে পড়ার মতো। তো তখন সেই বাচ্চা দুটোকে ভগবান চাচা বাসায় নিয়ে যায়, তার মা তো পাগল ওদিকে। তো তারপর সেই মায়ের সাথে তার বাচ্চা দুটোকে তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। খুব দুর্ভাগ্যজনক ভাবে সেই পরিবারটি এমন যেন একটা হয়ে যায়। তো সেই ঘটনার পর সেই বৃদ্ধার লাশ খোঁজা হলো অনেক আশপাশে, খুঁজতে খুঁজতে সেই খালের মধ্যে লাশ পাওয়া গেল। আমার কাছে তখন বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে সেই বৃদ্ধ আসলে সেই দুই সন্তান, এক ছেলে এক মেয়ের প্রতি তাদের ভালোবাসা, সেই ভালোবাসার প্রতিফলন বারবার ঘটাচ্ছিলেন। আমি যেটা প্রত্যক্ষদর্শী ছিলাম, সেই বৃদ্ধার আত্মা হয়তো বারবার আসছিলেন, বারবার এসে
নিশ্চয়ই ওই বৃদ্ধাটা যে রুমটার কথা বলছেন সেই রুমেই থাকতো ওই বাচ্চা দুটো।
জি, আমার তো তাই মনে হয়, নাহলে ওই রুমেই কেন আসবে? ওই রুমেই সেই আমার বাবার কলিটা ছিল, ওই রুমেই থাকে।
এরপর কি হয়?
তারপরে আমি আমার বাবা মাকে বিষয়টা জানাই। তো বাবা মা বিষয়টা খুব বেশি সিরিয়াসলি নেননি।
আপনি পরবর্তীতে যে গেলেন, যে ফ্যামিলিটা যে ছিল, ওই ফ্যামিলিটা কি এখনো আছে ওখানে?
ওই ফ্যামিলি খুব সম্ভব আছেন। তাদের সাথে আমাদের আর কোনো যোগাযোগ হয়নি আসলে, মানে আমাদের ওই ভিত্তিভূমির প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা চলে আসি। আর বড়রা এই বিষয়গুলো খুব বেশি সিরিয়াসলি নেন না, তারা হয়তো ভাবছেন যে এমনি বলছে। তারপরে তো আমরা দিনাজপুর চলে আসলাম। তো আমি আর জানি না সেই ছেলে এখন কি অবস্থায় আছে,
সেই রুমটা
সেই রুমটাতেই
আছে কিনা হচ্ছে কিনা।
জি, একদম তাই।
ওকে, এটাই ছিল আপনার এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করতে চেয়েছেন আপনি আমাদের সাথে?
জি,
আসলে এরকম অনেক ঘটনা আছে যে বড়রা আসলে অনেক সময় পাত্তা দিতে চায় না। একটা পর্যায়ে আসলে কিছু কিছু ঘটনা আছে পাত্তা দিতে হয়, পাত্তা দিয়ে পারা যায় না। তো যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে যে আমাদের জার্নিতে এসে আপনার এই ঘটনাটা আমাদের সবার সাথে, এখানে যারা আছে সবার সাথে শেয়ার করেছেন। তো চলুন আমরা পরবর্তী ঘটনার দিকে যাব। তো সেই ঘটনায় যাওয়ার আগে একটু আমি বলতে চাই যে অনেকেই আমি দেখেছি যে ফেসবুকে গত উইকে থেকে গত কয়েকদিন ধরে আমাকে অনেকে বলছেন যে ইকুয়েডরের সেই ভিডিও লিঙ্কটা চাচ্ছেন অনেকে। এবং আমি একটা মুভির কথা বলেছিলাম, এই মুভিটা নিয়ে অনেকে জানতে চাচ্ছেন। আমি বলি যে আসলে লিঙ্কটা আপনারা যদি একটু খোঁজাখুঁজি করেন তাহলেই হয়তো পেয়ে যাবেন, একটু খুঁজে দেখুন তাহলেই পেয়ে যাবেন। ইকুয়েডরের কোন একটা মেডিকেল কলেজের ঘটনা। তো আপনি এটা যদি ইউটিউবে লিখে সার্চ দেন তাহলে ডেফিনেটলি আপনি পাবেন। তো এরপরেও যদি না পান তাহলে আমি চেষ্টা করবো সেই লিঙ্কটা আমার পেজে শেয়ার করে দেওয়ার জন্য। ওকে, ইস্তির ঘটনা আমরা শুনলাম। ইস্তির ঘটনার পর এবার যার ঘটনার দিকে যাব এবং যার এক্সপিরিয়েন্স গুলো আমরা শুনতে চাই, তার নামটা হচ্ছে অদিতি, রাইট?
ইয়েস ইয়েস।
পুরো নামটা কি?
আমার নাম অদিতি বড়ুয়া।
কি করেন আপনি?
আমি এখন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রী, যন্ত্রকৌশল বিভাগ।
আপনি যে সেক্টরটাতে আছেন ওই সেক্টরের সাথে বর্তমানে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, মানে কোনো ধরনের কোনো কিছু কানেকশন নাই?
নাই, সায়েন্স তো এটাকে বিলিভ করে না।
করে না? তো ডু ইউ বিলিভ ইন প্যারানরমাল থিংস?
ইয়েস, বিকজ আমি নিজে যেহেতু একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছি, তো প্রথম প্রথম হয়তো বিশ্বাস করতাম না, জাস্ট ছোটবেলা যেভাবে ভয় পেতাম ভূতে ওরকমই ভয় ছিল। কিন্তু নিজে যখন একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেলাম, এরপর মনে হলো যে না, দেয়ার মাস্ট বি সামথিং লাইক দিস।
ওকে, ঠিক আছে, আমরা তাহলে ঘটনার দিকে যাই। আমরা ঘটনাগুলো শুনি যে কি ধরনের ঘটনা ঘটেছিল এবং যার পরে আপনি বিশ্বাস করতে শুরু করেন যে আসলে প্যারানরমাল জিনিস এক্সিস্ট করে।
ওকে, ঘটনাটা হচ্ছে 2005 সালে, তখন আমি ক্লাস থ্রিতে পড়ি আর আমার বড় দিদি পড়ে ক্লাস সেভেনে। তখন আমরা ঢাকায় আসি, আমরা আগে চট্টগ্রামে থাকতাম, এরপর আমরা ঢাকায় আসি। আসার পরে আমরা স্কুলে ভর্তি হই এখানে, এবং খুব তড়িঘড়ি করে একটা বাসা খুব দরকার ছিল স্কুলের কাছে, না হলে আমরা আগে আজিমপুরে থাকতাম। আজিমপুর থেকে আসলে আমাদের যে স্কুল ছিল সেখানে দূরত্বটা অনেক বেশি হয়ে যায়, এই জন্য বাবা খুব তাড়াতাড়ি একটা বাসা নিয়ে যায়। আর বাসটা খালি থাকার কারণে হচ্ছে যে বাবা খুব দ্রুত আমরা শিফট হয়ে যাই, এর আগে কোনো খোঁজ খবর নিতে পারি নাই। এখন ওখানে যাওয়ার পরে আমাদের সবাই বললো যে ভাই, আপনি যেখানে আসছেন খোঁজ খবর নিয়ে আসবেন না, এসব তো এলাকা ভালো না, এরকম বলতেছে। তো বলে কি, বাবা বলে কেন কি হয়েছে, বলে কি যা দুই তিন দিন আপনি নিজেই চেষ্টা করেন। আসলেই দেখতে পাইছি বাসাটার অনেকগুলো প্রবলেম ছিল। ফার্স্ট অফ অল হচ্ছে যে বাসার যে বাড়িওয়ালা তার চার ছেলে মেয়ে, তিনটা ছেলে একটা মেয়ে, তিনটা ছেলেই মানসিক ভারসাম্যহীন। ওনারা মানে কোনো অপরিচিত লোক দেখলে রীতিমতো মারতে আসে, জিনিসপত্র ছুঁড়ে মারে, রাত বিরাতে কান্নাকাটি করে, এই অবস্থা একেবারে হুলস্থুল কান্দে। এবং তিনটা যখন একসাথে এরকম করতে থাকে হইচই মনে হয় যে ডাকাত পড়ে গেছে একেবারে। তো ওনাদেরকে কোনোভাবে শান্ত করা যায় না। আর যে আপুটা ছিল, আপুটা অনেক মেধাবী ছিল, মানে ওনার প্রত্যেকটা পরীক্ষায় উনি ফার্স্ট হয়েছে, কিন্তু ইন্টারমিডিয়েটের পরে হঠাৎ করে ওনার মানসিক একটা পরিবর্তন দেখা যায়। উনি কথা বলা বন্ধ করে দেন, কোনো রেসপন্স দেওয়া বন্ধ করে দেন, এবং একা একা চুপচাপ বসে থাকে এরকম। তো এই জন্য সবাই ওনাদেরকে একটা ভাতা চোখে দেখতো। প্লাস ওনারা নাকি কোনো কিছু বিল পে করতো না বাসায়। আমরা পরে বুঝতে পারি, হ্যাঁ, পে করতো না, গ্যাসের লাইন থাকতো না, পানির লাইন থাকতো না, ইলেকট্রিসিটি থাকতো না, সব থেকে ভয়ঙ্কর ব্যাপার। তো যাই হোক, ঘটনাটা এরকম যে আমার আপু তখন প্রথম সাময়িক পরীক্ষা, তখনই বাসাটা নেওয়া হয় খুব ইমার্জেন্সিতে। তো এই সময় পরীক্ষার মধ্যে অবভিয়াসলি যদি স্টুডেন্ট মানুষ, তার সব থেকে প্রয়োজন হচ্ছে বই খাতা আর একটা ঘড়ি, যাতে সে টাইমটা মেনটেন করতে পারে। তো আমাদের বাসায় মোট তিনটা ঘড়ি ছিল, একটা হচ্ছে গ্র্যান্ড ফাদার ক্লক যেটা আমাদের ড্রয়িং রুমে ছিল, আর একটা হচ্ছে আমার বাবা মার রুমে, আর একটা আমাদের রুমে। এখন আমি নোটিস করলাম যে ঘড়িটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার, তো আমরা বারবার ব্যাটারি চেঞ্জ করতাম। এই তো একদিন আপুর পরীক্ষা শেষ, মেহমান আসার কথা, তখন বাবা বললো যে আচ্ছা আমাদের তিনটা ঘড়ি বন্ধ, এটাকে চালু করা দরকার। নতুন ব্যাটারি কিনে আনলো। তো বাবা এমনি ব্যস্ত ছিল, বাজারে গেছে। তো মা বললো যে অরুণ তুমি তো ফ্রি আছো, তাহলে তুমি একটু ঘড়িটার ব্যাটারি গুলো বদলাই দাও। তো আমি মনের আনন্দে একেবারে ঘড়ি নিয়ে বসে পড়লাম। হঠাৎ করে আমি খেয়াল করলাম যে প্রত্যেকটা ঘড়ি সাড়ে তিনটায় এসে আটকে গেছে, এমনকি ঘন্টার কাটা, মিনিটের কাটা, সেকেন্ডের কাটা, প্রত্যেকটা একই জায়গায় এসে আটকে গেছে। এখন এটা আগে কেন আমার খেয়াল করলাম না, প্রশ্ন আসে এটাই। আগে খেয়াল করি নাই, কারণ হচ্ছে যে দেখা গেল যে ঘড়ি বন্ধ হয়ে গেছে, আমাদের রুমটা আমরা ঠিক করে দিলাম, বাবা রুমটা বাবা ঠিক করে দিল, হ্যাঁ এরকম। কিন্তু তিনটা ঘড়ি যখন পাশাপাশি রাখা হলো, তখন দেখা গেলো যে তিনটা ঘড়ি একই টাইমে এসে আটকে গেছে, সাড়ে তিনটায়, রাতে সাড়ে তিনটা। কারণ এটা আমি তখন তো বুঝতে পারি রাতকে দিন, পরে আমি খেয়াল করলাম বিকালবেলা স্কুল থেকে এসে দুপুরবেলা সাড়ে তিনটা বাজে বাজে, তখন ঘড়ির দিকে খেয়াল করলাম, একটু পরে দেখলাম যে চারটা বেজে গেছে, তার মানে ঘড়ি বন্ধ হয় নাই। এরপরের দিন সকালবেলা আমি লক্ষ্য করলাম ঘড়িটা সাড়ে তিনটে বন্ধ, তার মানে রাতের বেলা ঘড়িতে সাড়ে তিনটা বন্ধ হয়ে গেছে। এটা নিয়ে তাদের খটকা চলতেছে। এখন একদিন হলো কি, আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে আমার মা বাবা গেল। আমরা দুই বোন একা ছিলাম বাসায়। তো আমার দিদি হচ্ছে যে উপরের তলায়, হ্যাঁ, জুতিয়াপুরা থাকতো, জুতিয়াপুরা বাসায় গেল। এখন আমি বাসায় একা, ও কি করছে, দরজা লাগিয়ে দিয়ে গেছে, আর চাবিটা মানে তালা মেরে চাবিটা আপনার নিচ দিয়ে আমাকে দিয়ে গেছে, ওই বসেছে অ্যাকোয়ারিয়ামের পাশে রাখ, এরকম বললো। বলার পরে আমি অ্যাকোয়ারিয়ামের পাশে রাখলাম। আমি বাসায় বসে খেলতেছিলাম, আমি জানতাম যে আমাদের একটু পরেই চলে আসবে, কিছু আসে না আসে না। পরে আমি ইচ্ছা মতো ঘরে দৌড়াদৌড়ি করতেছি, পরে হঠাৎ করে আমি পড়ে গেছি। পড়ে গিয়ে দেখা গেলো যে আমার বাম পায়ে নোক উল্টে গেছে। কান্নাকাটি করলাম, কান্নার শব্দ বারান্দা দিয়ে মনে শোনা গেছে। পাশের বাসা থেকে সজীব ভাই আসছে, বলে কি অরুণ তুমি কান্দছো কেন? বলছে ভাইয়া আমি ব্যথা পাইছি, আমার নোক উল্টে গেছে। বলে কি তুমি কি দাঁড়াতে পারবে? বলছে কি হ্যাঁ ভাইয়া দাঁড়াতে পারবো। বলে কি তাহলে তুমি দেখো তো তোমার চাবিটা কোথায় রাখা। উঠে গেলাম, দিলাম, ভাইয়া দরজা খুলে আসলো। পরে বলছে তোমার আপু কই? বলে কি উপরে। ভাইয়া গিয়ে যদি আপুকে বাসা থেকে আপুকে নিয়ে আসছে। তো ভাইয়া আমাদের কোম্পানিতে কিছু গল্প করতেছে। তখন আমি হঠাৎ করে বললাম যে ভাইয়া জানো আমাদের বাসায় এরকম ঘড়ি টাইম ছাড়ে তিনটা বন্ধ হয়ে যায়। বলছে এটা কে খেয়াল করছে? বলছে আমি। তোমার বাবাকে বলতা তোমাদের বাসায় অ্যানালগ ঘড়ি বদলায় ডিজিটাল ঘড়ি নিয়ে আসে। এটা বলে উনি ফান ওনারা বাসা চেঞ্জ করে ফেলে। উপরে পাঁচতলাটা পুরো খালি, পাঁচতলায় এক সাইডে খালি বিল্ডিং ছিল আর বাকি সাইডটা ছিল ছাদ। আমার আপু তখন রাত জেগে পড়তো, তখন ও খেয়াল করতো যে উপরে কারো হাঁটার শব্দ পাওয়া যাচ্ছে, ছাদে কিছু নড়ানো হচ্ছে, হ্যাঁ সামথিং ইজ, কেউ কিছু ড্র্যাগ করতেছে, হ্যাঁ ওরকম শব্দ পাওয়া যাচ্ছে, এই সর সর শব্দ এরকম আর কি। পরে আমাকে বলছে আর কি। একদিন আমি বললাম যে মনে হয় কাকে বলা যায়, কাকে বলা যায়, মা বাবাকে কি বলবো? কারণ আমার দিদি তো বলে কি না 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 মা বাবাকে বললে টেনশন করবে। পরে সে বলে আচ্ছা চল সজীব ভাইকে গিয়ে বলি। তো এটা শেয়ার করলাম, বলে কি হ্যাঁ এটা আমিও নোটিস করছি। বলে কি আচ্ছা তোমাকে একটা কথা বলবো, যে তাদের কি এখনো ঘড়ি বন্ধ হয়? বলছে কি হ্যাঁ ভাইয়া এখনো ঘড়ি বন্ধ হয়। তো ভাইয়া বলা শুরু করলো যে এরকম একটা স্টোরি আছে, তোরা তো বাসার পজিশন কে খেয়াল করছিস যে আমাদের বাসার পেছনে একটা মসজিদ আছে, তো এখানে একটা হুজুর ছিল, হুজুরটা কিন্তু অনেক ভালো ছিল, নামাজে ছিল, যাই হোক তো একদিন উনি ফজরের নামাজ পড়তে আসতেছিল, তখন খুব ঝড় ছিল আর উনি এতটাই ধার্মিক যে ঝড় উপেক্ষা করে মসজিদে আসতেছিল আর কি, তো ওই সময় বজ্রপাত হয় এবং উনি মারা যায় বজ্রপাতে। এখানকার লোকদের বিশ্বাস যে খুব অভিশপ্ত কেউ হয়তো বজ্রপাতে মারা যায়, এই কারণে ওনাকে যেভাবে সৎকার করার কথা আমাদের ধর্মীয় আইন মিলে ওভাবে কিন্তু সৎকার করা হয়নি, ওনাকে ঠিক মতো কবর দেওয়া হয়নি, জাস্ট মাটি চাপা দেওয়া হয়েছে।
মানে কিছু মানুষের ভুল ধারণার কারণে বা অন্ধবিশ্বাসের কারণে, কুসংস্কারের কারণে প্রপার ওয়েতে করার কথা ছিল সেটা প্রপার ওয়েতে হয়নি,
এবং তখন ওই জায়গাটা একটু জঙ্গলি এলাকা ছিল, ওখানেই সম্ভবত কোথাও মাটি চাপা দেওয়া হয়, তাও যারা ময়লা নিতে আসে ওরকম মানুষদেরকে দিয়ে করানো হয়েছে। ওই সময়টা ফজরের আজানের আগে আগে, অর্থাৎ সেটা অবভিয়াসলি 3-4 এর মধ্যেই, তো ভাইয়া যেটা খবর নিয়ে জেনেছিল ওই মসজিদের একজন মুয়াজ্জিনের কাছ থেকে, 3:30 দিকেই উনি মারা যান। তার মানে যেহেতু এটা অপঘাতে মৃত্যু ওনার এবং ওনাকে ঠিক মতো সৎকার করা হয়নি, প্রত্যেক রাত 3:30 ঘটনার একটা রিপিটেশন হয়তো হয়, এই জন্য সময়টা এখানে থেমে যায়। এটাই ছিল থেমে যাওয়ার পেছনের কাহিনী। তো আমরা বললাম যে এখন এটা কি করা যায়, এভাবে তো চলতে দেওয়া যায় না, বলে কি দেখ সময়টা থেমে যাচ্ছে বাট উনি তো কারো ক্ষতি করছেন না, জাস্ট এটাই নোটিফাই করে আমাদেরকে উনি যে কেন ভুল ধারণার শিকার আমাকে করা হলো, হয়তো এটাই উনি আমাদেরকে বলতে চায়, এই মেসেজটাই হয়তো দিতে চায়, এটাই আমাদেরকে বললো। পরে তো আমরা বাসা ছেড়ে দিলাম, আমরা সবাই মিলে উদ্যোগ নিলাম, পরে পুরো বিল্ডিং এ মিলাদ পড়ানো হলো, মসজিদ আছে, মানে মুয়াজ্জিনরা ছিল, হুজুরা ছিল, পুরো এলাকাটা বাঁধানো হলো। এরপরে আর কোনো খারাপ ঘটনা ঘটেনি ওখানে, বা সময় থেমে যাওয়ার ঘটনাগুলো আর শোনা যায়নি।
আর তো পরবর্তীতে কোনো কিছু জানতে পেরেছেন তো ওখানে?
জানতে পারিনি, তবে ওই বাসায় মানে বাড়িওয়ালা যে তিন ছিলেন যে মানসিক ভারসাম্যহীন, ওই বাড়ির সঙ্গে কোনো না কোনো রিলেশন সবাই খুঁজে বের করতে চেষ্টা করে, আর আমরাও ওই বাসায় খুব অল্প সময় যদিও ছিলাম, আমরাও খুব খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি, তার ফ্যামিলি ফাইন্যান্সিয়াল সব দিক থেকে এবং প্রত্যেকটা ভাড়াটের লাগে, এরকম কোনো ঘটনা হতে পারে
মনে হয়েছে যে ওই বাসার সাথে কোনো
রিলেটেড, হয়তো নেগেটিভ, যা আপনি একটু আগে বলছিলেন যে নেগেটিভ এনার্জির কথা, হয়তো ওইটাই সবাই বিশ্বাস করছে, কিন্তু মিলাদ পড়ানোর পরে এই ঘটনাটা কমে গেছে এটা বলে
বিশ্বাস করি। তবে আপনি একটা কথা বলছিলেন না যে ওই বাসাতে তিনজন অ্যাবনরমাল, কিছুদিন আগের আমার একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি হচ্ছে উত্তরায় গিয়েছিলাম একটা বাড়িতে, আমার একটা ফ্রেন্ড থাকতো, ওই বিল্ডিং এ একটা ছেলে ছিল, বয়স কত হবে 20-22 এরকম হবে, তো ছেলেটা কোনো একটা ট্যুরে গিয়েছিল, তো সেই ট্যুর থেকে আসার পর থেকেই না ছেলেটার মধ্যে অ্যাবনর্মাল পরিস্থিতি দেখা যায়, মানে সে হঠাৎ হঠাৎ নাকি কার সাথে কথা বলছে, মানে যখন সে ট্যুরে গেছে একদম সুস্থ সবল একটা ছেলে ছিল, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো, খুব স্মার্ট একটা ছেলে, তো ওখান থেকে আসার পর থেকেই মানে এই পরিস্থিতি গুলো তৈরি হয়, রাতের বেলা কাউকে কিছু না বলে ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকছে এবং ছাদে কার সাথে যেন কথা বলছে, তার ফ্যামিলির লোকজন অনেক কবিরাজ দেখিয়েছে, অনেক মানুষজনকে দেখিয়েছে, কিন্তু খুব একটা ক্লিয়ার হচ্ছে না। তো আমি ওর বাসায় যখন গিয়েছিলাম তো কথা বলে আড্ডা মেরে আমি নিচে চলে আসছিলাম, তো লিফটে উঠবো, ঠিক ওই সময় ওই ছেলেটাও লিফটে ওঠে, তো লিফটে উঠলাম, লিফটে নামবো, 7 ছিল বিল্ডিংটা, তো লিফট যখন বন্ধ হয়েছে একটু পর থেকে না ওর মধ্যে কেমন একটা
পরিবর্তন
চলন চলে আসছে, মানে আমি প্রথমে সিরিয়াসলি আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, প্রথমে আমার দিকে তাকিয়েছিল, এক নিমিশে তাকিয়েছিল, যে কেউ যদি এই ধরনের লোক কারোর প্রতি দেয় ডেফিনেটলি ভয় পেয়ে যায়, আমি একটু ইগনোর করার চেষ্টা করলাম, তো একটা কোটের পরে দেখি যে সে আমার থেকে চোখটা সরিয়ে নিয়ে একা একা কথা বলছে, লাইক লিফটের মধ্যে আমরা দুজন না তিনজন সে কথা বলে যাচ্ছে, মানে আমি আস্তে আস্তে মানে পুরো কি বলবো, আমি আসলে পরিস্থিতিটা বোঝাতে পারবো না, যে একটা সময় কিন্তু আমি আসলে খুব অসুস্থ ফিল করছিলাম, যাই হোক লিফট যখন থেমে আসে আমি লিফট থেকে বেরিয়ে যাই, অদ্ভুত ব্যাপার হলো ছেলেটা লিফটের মধ্যে রয়ে গেছে এবং সে কথা বলেই যাচ্ছে, লিফট বন্ধ হয়ে গেছে, তাতে অন্য কেউ আবার কোনো ফ্লোর থেকে কল দিয়েছে, লিফট উঠে গেছে, আমি জানি না পরবর্তীতে কি হয়েছে। এরপরে আর আমার ওর বাসাতে যাওয়া হয়নি, তবে এখনো পর্যন্ত যেটা জানি যে ছেলেটা এখনো পর্যন্ত অসুস্থ অবস্থায় আছে, ধারণা করা হচ্ছে যে ও যখন কোন একটা ট্যুরে সিলেটে গিয়েছিল ওখানে কোন একটা ইনসিডেন্ট হয়তো ওর সাথে ঘটেছে।
ছোট্ট একটা বিরতি নেবার সময় হলো, ত্রিপুরিয়া আছে আপনার সঙ্গে, সুমন আছে এবং শান্ত আছে অন দ্য স্পট থেকে, সাউন্ড রয়েছে লোবান।
চারজনকে নিয়ে দৌড়ের যাত্রা শুরু হয়েছে আজকে আমাদের। আমি, এফবি, অদিতি এবং ইমন। গভীর রাত, ঠিক রাত একটায় আরো একবার আপনাকে স্বাগত জানাবো দৌড়ে। বলে দেব দৌড়ের রেসিপি, যারা সত্যি সত্যি দৌড় উপভোগ করতে চান তারা এই রেসিপি মেনে দৌড় শুনবেন। ঠিক রাত একটায়
দৌড় মানে
দরকে আরো একটু আপন করে মেতে, আরো একটু কাছাকাছি অনুভব করে মেতে। তিনটি জিনিস মাথায় রাখুন, একলা ঘর, ঘুটঘুটে অন্ধকার, চারপাশে কাছাকাছি কেউ নেই কোথাও, জানালাটা হালকা করে খোলা রাখুন। নিশ্চুপ, একেবারে নিস্তব্ধ এরকম একটি অবস্থায় রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, তারপর শুনতে থাকুন দর। দেখুন দর মানে আমরা যে বলি ভয়, সেটা পান কিনা। থেকে আবার মূল গল্পে।
ছেলেটা এখনো পর্যন্ত অসুস্থ অবস্থায় আছে। তো ধারণা করা হচ্ছে যে ও যখন কোন একটা ট্যুরে সিলেটে গিয়েছিল, ওখানে কোন একটা ইনসিডেন্ট হয়তো ওর সাথে ঘটেছে। হুজুররা বলেছে ওদের ফ্যামিলিকে, তো আমি জানি না আসলে ঘটনাটা কি ছিল।
ভাইয়া, আই ক্যান শেয়ার ইন আদার স্টোরি, লাইক আমেরিকাতে একটা ঘটনা দেখা গেছে যে একটা 20 বছরের তরুণী, ও লিফটে উঠেছিল, তখন কারেন্ট চলে গিয়েছিল, লিফট কিছুক্ষণ বন্ধ ছিল। হ্যাঁ, লিফটে ঢোকার আগে শি ওয়াজ নর্মাল, তো লিফট বন্ধ হয়ে যাওয়ার পরে, ও যখন প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো লিফট এরকম বন্ধ ছিল একা, এরপর বের হওয়ার পর ওর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। এর পরবর্তীতে দেখা যেত যে প্রায় লিফটে যাচ্ছে এবং লিফটে গিয়ে লিফটের যে দেয়ালগুলো ওটাতে বক্স দিয়ে মানে আঁচড় কাটছে, এরকম চারকোনা তো লিফট হয়, ওটা চারকোনায় বারবার ঘুরছে, একবার এই কোণে দাঁড়াচ্ছে, ওই কোণে দাঁড়াচ্ছে, নখ দিয়ে আঁচড় কাটছে, বারবার এই জিনিসটা রিপিট করতেছে। এরপরে ওকে মানে মেন্টাল অ্যাসাইলামে নিয়ে যাওয়া হলো। মেন্টাল অ্যাসাইলামে নিয়ে যাওয়ার পরে সেখানে দেখা গেছে যে একদিনও মানে ওদেরকে তো ওষুধ খাওয়ানোর জন্য লাইনে দাঁড়ানো করা হয়, ও লাইন থেকে কোনোভাবে ছুটে গেছে, এটা কেউ খেয়াল করে নাই। ছুটে যাওয়ার পরে এরপর ওকে খুঁজে পাওয়া যায়নি। এখন তো সবাই খোঁজ খোঁজ অবস্থা, আচ্ছা ও তো লিফট অ্যাডিক্টেড, লিফটে খোঁজা হোক, তো লিফটে খোঁজাচ্ছে, লিফটে ও ছিল না। এরপরে সবাই লক্ষ্য করলো যে ওখানে যে পানির টেপ দিয়ে অদ্ভুত স্বাদের পানি আসছে এবং পানি কালার্ড পানি ছিল, একটু ন্যাচারাল পানি তো হোয়াইট হয় বা কালারলেস, কালার্ড পানি ছিল। তো সবাই তো মানে বুঝে না কি অবস্থা, ওই মেয়েটাকে খোঁজার জন্য অলরেডি মানে পুলিশকে ইনফর্ম করা হয়েছে, এরকম আশপাশের এলাকাগুলো ততদিন পর্যন্ত খোঁজা হচ্ছিল, আর ওদের সিকিউরিটি সিস্টেম তো বুঝে ভাই মানে অনেক অ্যাক্টিভ। তো কালার্ড পানি কখন থেকে আসছে এই প্রশ্নটা উঠলো যে হ্যাঁ ও মিসিং হওয়ার পর থেকে। তখন ওদের স্টোরেজ লাইনটা চেক করা হলো এবং স্টোরেজ লাইন চেক করার পরে দেখা গেলো যে ওই মেয়েটা পুরোপুরি ওই পানির ট্যাঙ্কের ভিতরে, এবং পানির ট্যাঙ্কের যে দেয়াল, দেয়ালের মধ্যে ওরকম আঁচড় কাটা অবস্থায় মানে আঁচড় গুলো দেখতে পাওয়া গেছে, প্রত্যেক গোল হয় না পানির ট্যাঙ্ক, পুরাই রাউন্ড সারফেসে ওই আঁচড়ের দাগ ছিল এবং মেয়েটা ওভাবে পড়ে আছে, আর নখ দিয়ে রক্ষা করছিল আর কি, নখ গুলো ক্ষয়ে গেছিল আর কি। এটা আর কি অ্যাবনর্মালিটি
না, এরকম ঘটনা আছে অনেক জায়গাতে আছে, এরকম অ্যাবনর্মালিটির ঘটনা যদি কেউ মানে দেখতে চায়। আমি জানি না যে এই মুভিটা কারো দেখা হয়েছে কিনা, হিলস হ্যাভ আইস একটা মুভি আছে, খুব সম্ভবত এই মুভিটা 2006 এর দিকে দেখা মুভি হবে, হলিউডের একটা সিনেমা। এবং মানে ওখানে একটা ফ্যামিলি মেন্টালি পুরো ডিস্টার্ব হয়ে যায়, কি পরিমাণ হিংসাত্মক হয়ে যায়, কি ধরনের একটা ঘটনা আছে, এবং ওটা কিন্তু একটা ট্রু স্টোরির উপর তৈরি করা হয়েছে। এবং এই ছবিটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলছি সবাই, আমরা পরবর্তীতে আরো কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেকে আছে, আমরা তাদের ঘটনা শুনবো। তবে তাদের ঘটনা শোনার আগে আমি আরেকটা ঘটনা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি একটা হসপিটালের নামটা আমি বলবো না, শুধু এতটুকু বলবো ঢাকা শহরের মিরপুর রোডে আছে, সেটা আজিমপুর থেকে ধরে আমরা যদি বলি টেকনিক্যাল পর্যন্ত এতটুকু যেই বড় রাস্তার ডিউরেশনটা বলছি, এরই কোনো একটা জায়গায় হবে একটা হসপিটাল আছে। হসপিটালটাতে আজ থেকে প্রায় এক থেকে দেড় মাস আগের ঘটনা, কোনো একটা রোগী ওখানে ভর্তি ছিল যে আমার পরিচিত ছিল, আমাকে এক রাত থাকতে হয়েছিল ওখানে, কারণ ওই মুহূর্তে আশেপাশে থাকার মতো কেউ ছিল না। এবং হসপিটালটা খুব একটা উন্নত মানেরও আমি বলবো না, তবে ওখানে একটা লিফ্ট ছিল, যে লিফ্টটা দেখে বোঝা যাচ্ছে যে হয়তো বছরের পর বছর ধরে এটা ব্যবহার করা হচ্ছে না এবং খুব মানে পরিত্যক্ত অবস্থায় আছে। তো আমি যখন রাতের বেলা মাঝ রাতের দিকে বের হয়েছি, আমার কাছে মনে হয়েছে যে এই লিফ্টের মধ্যে কিছু একটা আছে, মানে নক এর শব্দ পাচ্ছি, কিছু একটা মনে হয়। আমি আর ওটা খুব একটা নোটিস করিনি, আমি চলে গেছি রুমে চলে গেছি। পরের দিন সকালবেলা আমি জাস্ট এমনিতে যেহেতু আমি ডর করি, তো আমার মাথার মধ্যে একটা বিষয় আছে, আমি জানতে চেয়েছিলাম যে এই ঘটনাটা কি, এবং প্রয়োজন হলে আমি চাইলে একটা এপিসোড আমি হসপিটালে ধারণ করতে চাই। তো যাই হোক, আমি পরবর্তীতে কথা বলতে ওখানকার যারা আছে একজনকে আমি জাস্ট নিশ্চয়ই অথরিটির বললাম, যারা ওখানে নিচের দিকে আছে তাদের একজনের সাথে আমার কথা হয়েছিল, এবং দেন আমি একটা ঘটনা আমি শুনেছিলাম যে এই লিফ্টটা একটা দুর্ঘটনা ঘটেছিল, লিফ্টটা ছিঁড়ে এক সময় পড়ে নাকি গিয়েছিল, তারপরে কে একজন মারা গেছে, উপর থেকে লিফ্টটা বন্ধ অবস্থায় আছে। তো এরপর থেকে কিছু মাঝে মাঝে অনেকেই নাকি খেয়াল করেছে যে এখানে অ্যাবনর্মাল কিছু একটা মানে ফিল করতে পারে, কেউ ওইভাবে শিওর হয়ে বলতে পারেনি যে আসলে এক্স্যাক্টলি কি ঘটনা সেখানে। তো যাই হোক, ছোট্ট একটা ঘটনা কথায় কথায় শেয়ার করে ফেললাম সবার সাথে। তো এই মুহূর্তে চলুন যে যিনি আছে তার ঘটনা আমরা শেয়ার করি। তবে সেই ঘটনায় যাওয়ার আগে অদিতিকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার
জন্য।
চলছে এবং ঘটনা তো আমরা শুনতেই পাচ্ছি, এবং অবশ্য যে সবার কাছে ঘটনাগুলো অ্যাপ্রিসিয়েট হচ্ছে, আমি জানি না এখানে আমরা যারা আছি আমরা প্রত্যেকে তো মোটামুটি পছন্দ করছি। তো আবার আমরা পরবর্তী ঘটনার দিকে যাব, এবং এই মুহূর্তে যিনি আমাদের সাথে ঘটনাটা শেয়ার করতে চায় তার ঘটনায় যাওয়ার আগে আমি ছোট্ট করে একটা ঘটনা একটু বলে রাখি যে ওনাকে আমাদের আসলে অনেক অনেক বেশি বেশি থ্যাঙ্কস দিতে হবে এই জন্য যে উনি শারীরিকভাবে একটু অসুস্থ থাকা সত্ত্বেও দরের এই জার্নিতে যোগ দিয়েছে, এবং উনি চোখে একটু প্রবলেমে আছেন যেটা ট্রিটমেন্ট চলছে, এবং সেইটা থাকা সত্ত্বেও উনি দরের জার্নিতে যোগ দিয়েছে। তো এটা দর টিমের জন্য অনেক বড় একটা বিষয় যে এটা অর্থ মানুষ এই পরিমাণে ভালোবাসে। তো থ্যাংকস আপনাকে প্রথমে যে আপনি দরের জার্নিতে এই কন্ডিশনে জয়েন করেছেন,
আপনাকেও ধন্যবাদ।
ওকে, একটু পরিচয়টা জানি আপনার, কোথায় থাকেন, কি করেন?
আমার নাম তন্ময় হাসান ইমন, আমি পুরান ঢাকা থেকে এসেছি, কস্তবল এলাকা থেকে।
ওকে, তো ইমন ভাই আমরা ঘটনার দিকে যাব, এবং আমি ডাউটিমের কাছে শুনেছি আপনার কাছে বেশ কিছু ঘটনা আছে, এবং প্রত্যেকটা ঘটনায় আমার ধারণা যে অনেকের কাছেই ভালো লাগছে। তো আমি আর কথা না বাড়িয়ে ঘটনার দিকে চলে যেতে চাই যে আপনার কি কি এক্সপিরিয়েন্স আপনি আমাদের সাথে শেয়ার করতে চান।
ঠিক আছে ভাই, আমি প্রথমে শুরু করছি আমার দেশের বাইরের একটা ঘটনা, সেটা ইন্ডিয়ার কলকাতার একটা ঘটনা।
আচ্ছা, কলকাতায় আপনি গিয়েছেন, ওখানে ঘটনাটা ঘটেছে?
জি।
ওকে, শুনি আমরা তাহলে।
তো সেখানে আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে রাজীব হাসান। ওর সাথে আমার পরিচয় মানে কলকাতা যাওয়া আসা সূত্রে ওর সাথে আমার পরিচয়।
মানে আমি একটু বলি যে সবাইকে, আমরা শুরুতেই কিন্তু বলেছি যে উনি একটু চোখের প্রবলেমে ভুগছেন, এবং যে ট্রিটমেন্টের জন্য ওনাকে প্রায় কিছুদিন পরপরই ইন্ডিয়াতে আসা যাওয়া করতে হয়, রাইট? সেই সুবাদেই রাজীব হাসানের সাথে আপনার পরিচয় ঘটে?
জি।
ওকে,
চিকিৎসা সূত্রে যাওয়া আসা করতে করতে তো রাজীব হাসানের সাথে আমার পরিচয়। তো কথা বলতে বলতে দুজন একসাথে থাকলে অনেক ধরনের কথা হয়, তো কথা বলতে বলতে এক সময় তার সাথে আমার এই ব্যাপারে মানে ভৌতিক কোনো কিছুর ব্যাপারে বা এরকম কোনো অভিজ্ঞতার ব্যাপারে তার সাথে আমার কথা চলে আসে। তো কথা চলে আসার পরে সে বলতে থাকে যে তার একটা ঘটনা আছে, ঘটনাটা ছিল এরকম, তা সে একটা কল সেন্টারে জব করে ওখানকার। তো সেখানে তো দুই শিফটের ডিউটি হয়, তো দুর্দিন্ত ঘটনা সেদিন ছিল তার সন্ধ্যার পর থেকে রাত দুটা পর্যন্ত ডিউটি। তো সে অফিসটা বেশ শেষ করে বাসায় আসে, বলে রাখা ভালো যেদিন সে বাসায় রাত দুটার দিকে ফিরে আসে সেদিন তার বাসায় কেউই ছিল না, সবাই সেদিন চলে যায় অন্য একটা অনুষ্ঠানে, কিন্তু পরের দিন তার পরীক্ষা থাকার কারণে সে যেতে পারেনি। তারপর রাত্রে দুটার দিকে বাসায় ফিরে সে ডিনার করে, ডিনার করার পরে সে কিছুক্ষণ টিভি দেখে, টিভি দেখার পরে তখন তার ওয়াশরুমে যাওয়ার যখন প্রয়োজন হয় তখন সে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে যখন সে বের হবে তার কয়েক সেকেন্ড আগে হঠাৎ দরজায় নক। তো দরজায় যখন নক করতে থাকে তো সে তখন চিন্তা করে বাসায় কেউ নেই, দরজায় নক করে হঠাৎ সে দরজাটা ওপেন করে। ওপেন করে সে যেটা দেখতে পায় সেটা হলো একটা বেবি 10 মাস 11 মাস এরকম বয়স হবে, তার ওয়াশরুমের ডান সাইডে বসে আছে, দুই হাতে শুধু হাততালি দিচ্ছে এবং চোখ মুখ কান নাক সম্পূর্ণ কিছু দিয়ে অজর দ্বারা ব্ল্যাক হাসতেছিল বেবিটা। তো সে তখন ভয় পেয়ে যায়, ভয় পেয়ে সে ওয়াশরুম থেকে দৌড় দেয়, দৌড় দিয়ে সে তার চারটা বেডরুম সেখানে শুধু দৌড়াদৌড়ি করতে থাকে, অনেক চিৎকার করতে থাকে,
ভয়ে দৌড়াদৌড়ি করতে থাকে
রুমগুলোর মধ্যে। কিন্তু সে এই পরিমাণ চিৎকার করতেছিল কিন্তু তার একটা চিৎকারও তার প্রতিবেশী তা কেউ শুনতে পায়নি। সে প্রত্যেকটা রুমে বারবার যাচ্ছিল এবং শিশুটার কাছে বারবার হাত জোড় করে অনুরোধ করতেছিল যে প্লিজ আমার কাছে এসো না, কিন্তু ওই শিশুটা মানে তার ঠিক কোনো কিছুই করেনি কিন্তু তার থেকে সম্পূর্ণ ডিস্টেন্স বজায় রাখতেছিল সবসময়, যেমন 5 ফিট 6 ফিট 8 ফিট এরকম ডিস্টেন্স ছিল সবসময়,
শুধু ভয়
দেখানোর জন্য শুধু তার দিকে তাকে হাসতেছিল এবং হামাগুড়ি দিয়ে তাকে ধরার চেষ্টা করতেছিল। মাঝে মাঝে এক পা দু পা হাতে আবার পড়ে যায়, যেহেতু ছোট বেবি তো অনেকক্ষণ এইভাবে চলতে থাকে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এইভাবে চলার পরে যখন আজান দেওয়ার সময় হয়ে আসে, আজান পড়ে যায়, আজান পড়ে যাওয়ার পরে সে যখন যে জায়গা দাঁড়িয়ে থাকে আজানের শব্দ শোনার পরে সে দেখতে পায় যে তার ডান সাইডে দরজার নক, অথচ এই 1-1.5 ঘন্টা সে পাগলের মতো সম্পূর্ণ ফ্ল্যাটটা দৌড়াদৌড়ি করে কিন্তু সে কোথাও কোনো দরজার নক খুঁজে পায়নি, যে জায়গা দিয়ে সে বের হবার চেষ্টা করবে। তো অনেক চেষ্টা করার পরে সে কতবার হাত দিছে, শুধু প্রত্যেকটা রুমের ইভেন একটা ফার্নিচারও সে খুঁজে পায়নি, মনে হয়েছে যে সব জায়গা সমান, এটা শুধু একটা খালি রুমের মধ্যে সে আছে শুধু তার কাছে, এটা মনে হয়েছে। তো ফজরের আজানের পরে যখন তাকে মানে দরজা যখন খুলে, খোলার পরে সে সেন্সলেস হয়ে পড়েছে, তখন পাশের ফ্ল্যাটের একটা লোক ফজরের আজানের পরে নামাজ পড়তে বের হওয়ার পরে পরে তাকে দেখতে পায়, পরে পাশের ফ্ল্যাটে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করে কি সমস্যা, পরে বললো রাতে আমি এত ডাকাডাকি করলাম, চিৎকার করলাম, আপনারা কেউ শুনলেন না? পরে বলছে কই আমরা তো কোনো শব্দ শুনতে পাইনি বা কোনো কিছুই শুনতে পাইনি। পরে আজীব সম্পূর্ণ ঘটনাটা আবার বর্ণনা করে যে রাতে আমার সাথে এই এই হইলো, কিন্তু সাধারণ হিসাবে ভাই এটা কেউ বিশ্বাস করার কথা না। তো তারা যায় ফ্ল্যাটে, যায় ফ্ল্যাটে যাওয়ার পরে তারা দেখতে পায় যে বেবিটা নাই, বা প্রত্যেকটা রুমে ফোটা 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 ওই যে জিবলা থেকে চোখ থেকে যে রক্তগুলো বের হচ্ছিল এই ফোটা ফোটা রক্তগুলো সম্পূর্ণ পুরো ফ্ল্যাটে পুরো ফ্লোরে ছিটিয়ে আছে এবং তাকে ধরার জন্য মাঝে মাঝে দাঁড়ায় যে চেষ্টা করছে সেই বেবির হাতের ছোট ছোট রক্তের ছাপ সেগুলো দেয়ালের মধ্যে সম্পূর্ণ মানে সবাই দেখতে পেয়েছে যে এটা একটা ভয়ঙ্কর ঘটনা। তো এটা নিয়ে অনেক তখন এ নিয়ে রাজীব এটা পিছনে চিন্তা করে যেটা পিছনে আসল কারণ থাকে, তো কারণটা বের হয় বাড়িওয়ালাকে জিজ্ঞেস করার পরে স্বাভাবিক এটা অনেক বাড়িওয়ালায় বলবে না। তো কেয়ারটেকার সাথে কথা বলার পরে অনেক মানে জোর করার পরে কেয়ারটেকার বলে যে যে এখানে আমি একটা ফ্যামিলি ছিল, তাদের সাথে স্বামী স্ত্রীর সাথে তাদের ডিভোর্স হয়ে যাওয়ার পরে ওনার হাজবেন্ড তো ওনার দিদি এবং ওয়াইফের কোনো খবর নিত না, পরে ওর মহিলাটা চিন্তা করে যে এখানে আর কি, পরে মহিলাটা এক সময় রাগ করে নিজের জীবনের প্রতি অনেকটা ফেটা বয়, পরে সে নিজ হাতে নিজের বেবিকেও মানে হত্যা করে এবং পরবর্তীকালে সেও সুইসাইড করে। এরপর থেকে এই বাসে এই ধরনের ঘটনা হয়ে আসছে বলে আমি শুনছিলাম,
মানে তাদের সব জায়গাতেই দেখা যায়। আমরা ভেবেছিলাম একটা পর্যায়ে যে শান্ত ঢাকা শহরেই মানে এই ধরনের শত শত বাড়ি ছড়িয়ে আছে,
দেখা যায় পুরো বিশ্ব জুড়ে এই ধরনের ঘটনা।
আমরা অনেকবার ডরে শেয়ার করেছি যে লন্ডনে এবং মানে ইউএসএ তে এই ধরনের অনেক অনেক বাড়ি আছে যে প্রচুর এই ধরনের ঘটনা ছড়িয়ে আছে যে বাড়িগুলোতে, এবং আমরা অলরেডি লন্ডনের এমন কয়েকটা স্টোরি পেয়েছি যারা ডরে এসে শেয়ার করেছে যে লন্ডনের বাড়িগুলোতে কি ধরনের।
এবং একটা জিনিস দেখবে সুমন, যে প্রতিটা ঘটনার সাথে না মিল রয়েছে, বাংলাদেশে যে ঘটনা ঘটে ওই ঘটনার সাথে লন্ডনেও দেখবে কিছু না কিছু
মিল রয়েছে। তো এটা হচ্ছে আপনার প্রথম ঘটনা,
জি
এর পরে কোন ঘটনাটা শেয়ার করতে চান আপনি?
তো ভাই আমার পরের ঘটনাটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের ঘটনা। তো ওর মা জিন্দারা পজিস ছিল, তো ছোটবেলা থেকে ও দেখতো যে ওর মার সাথে বিভিন্ন রকম জিনিস আসা যাওয়া করতো, ফ্যামিলিতে একটা অন্যরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয় সাধারণ হিসাবে একটা ফ্যামিলির মেম্বারের সাথে এই ধরনের ঘটনা ঘটে। তো ওইগুলো দেখতে দেখতে অনেক সময় মানে অনেকদিন যাওয়ার পরে চিন্তা করে যে আসলে জিনিসটা কি, ওর একটু দেখার ইচ্ছা হলো যে জিনিসটা কি আমি তো দেখবো। দেখার ফলে ওর চিন্তা করলো যে আমি এই নিয়ে জানার জন্য অনেক চেষ্টা করে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে যে কোথা থেকে বা কার মাধ্যমে গেলে এই ব্যাপারটা সম্পূর্ণ আয়ত্ত করার জন্য ও বিভিন্ন মানুষের কাছে যাওয়ার চেষ্টা করে। তো এক সময় একটা মানুষের মাধ্যমে সে জানতে পারে যে নরসিংদীর এক লোক আছে যার মাধ্যমে সে এগুলো বুঝতে পারবো বা জানতে পারবো, অনেক কিছু জানার আছে তার কাছে। তো সে হঠাৎ কাউকে কিছু না বললে একদিন হঠাৎ নরসিংদী চলে যায়। নরসিংদী চলে যাওয়ার পরে সেখান থেকে ওই লোকটার সাথে অনেক কষ্টে দেখা হয়। দেখা হওয়ার পর সে একদিন তার কাছে যায়, যাওয়ার পর তার কাছে বলে যে আমি এই জিনিস শিখতে চাই। তো লোকটা তাকে বলে যে ঠিক আছে তুমি শিখবা, কিন্তু এগুলো শেখা তো সবার পক্ষে সম্ভব না, তুমি কি পারবা? তো সে তখন বলে যে হ্যাঁ আমি পারবো, কারণ আমি এগুলো অনেক দেখছি প্লাস আমার অনেক সাহস। বললো আচ্ছা ঠিক আছে, তোমার সাহসের কিছু পরীক্ষা নেওয়া দরকার। বললো ঠিক আছে। তো তাকে কিছু প্রসেস বলে দেয় যে যা যা করতে হবে। তো এগুলো সে শুনে ঢাকা চলে আসে। ঢাকায় চলে আসার পরে সে শুধু করতে থাকে যে কিভাবে কি করা যায়। প্রথমে তাকে যে উপায়টা দেয় সেটা হচ্ছে গিয়ে শ্মশান থেকে মানে মানুষ পড়ানোর পরে যে ছাইটা থাকে সেটা নিয়ে আসতে হবে। তো তাকে কিছু কিছু যেসব জিনিস আনার জন্য বলে, তখন সে প্রথমটা শ্মশান থেকে কিছু জিনিস আনতে বলে, সেটা নিয়ে আসে।
ছাই আনতে বলে, এটা নিয়ে আসে।
ছাই আনতে বলে, সেটা নিয়ে আসে। আরো যেগুলো বলে শ্মশান ঘাটের কাজ সে সম্পূর্ণ করে, পুরো কাজটা বিষয়টা শেষ করে। তো তাকে বলে যে পানিতে গিয়ে গলা পর্যন্ত পানিতে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে রাত্রে 12টার পরে।
পানিতে বুঝলাম না,
যে কোনো নদী বা পুকুর মানে যেখানে স্রোত খুব কম সেখানে দাঁড়িয়ে থাকতে হবে রাত 12টার পরে। তো আজান পর্যন্ত তো সে সেখানে দাঁড়িয়ে থাকে।
ওই ঘটনাও সে ঘটায়।
কারণ তার মনে একটা জেদ ছিল যে তার মাকে সে দেখছে ছোটবেলা থেকে এই অবস্থা, মানে সেই ঘটনার একটা অবসান চেয়েছে যে আমি এগুলো শিখা যদি এর থেকে যদি মাকে মুক্ত করতে পারি।
তারপর
তাকে একটা কাজ করতে বলে। সেই কাজটা সে যখন করতে যায়, যেদিন সে কাজটা করার ইচ্ছা করে, আমরা জানতাম অনেকে যে সে এটা করতে চায়, কিন্তু এরপর দিন থেকে আমরা তাকে স্বাভাবিক অবস্থায় পাই না।
মানে কি করতে যাচ্ছিল ওটা জানেন না, কিন্তু আপনারা জানেন যে সে কিছু একটা সংগ্রহ করতে গেছিল।
আমরা তাকে বলছিলাম, কিন্তু
রাতের বেলাতেই গিয়েছিল।
হ্যাঁ, রাতের বেলায় গিয়েছিল।
ওই রাতের পর থেকেই ওকে আর স্বাভাবিকভাবে
পাওয়া যায় না। ইভেন ও একটা ভালো একটা স্টুডেন্ট, ও এখন লেখাপড়াও বুঝে না, কোনো কিছুই বুঝে না, মানে একটা বেবিটা যেরকম ঠিক সেরকম। হঠাৎ মানে রাস্তায় দৌড়ে যে কে যেন আমাকে ডাকছে, কে যেন ধরে নিয়ে যাবে। আবার রাতে 10টা বাজে ভাত খেতে বসছে, হঠাৎ ভাতের প্লেট উলট করে রেখে দেয় যে খাওয়া সম্ভব না। তবে এখন ওর অবস্থা হচ্ছে ওকে মাঝে মাঝে ছিকল দিয়ে বেঁধে রাখতে হয়, মাঝে মাঝে ছেড়ে দিতে হয়। এই এইভাবেই চলছে আর কি জীবনটা।
মানে সে এমন হচ্ছে যে হঠাৎ হঠাৎ করে বলছে যে কেউ তাকে ধরে নিতে আসছে, নিয়ে যাবে তাকে। ওকে, কি জিনিস নিয়ে যেতে আসছে তাকে, এই ধরনের কখনো কি সে বর্ণনা করেছে যে কিরকম জিনিস তাকে নিতে আসছে?
না, আমরা তাকে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু সে বলে ওই যে আসছে। অথচ আমরা কিন্তু আরো 4-5 জন বা অনেক মানুষ ওর সাথে বসা থাকি, কিন্তু ও ছাড়া জিনিস টিভি দেখে না। ইভেন ওর 100 এখন আমাদের সাথে রাখা সম্ভব হয় না, কারণ আমরা সবসময় ওরকে মানে চোখে চোখে রাখতে হয়। ছাদে নিয়ে গেলে ছাদ থেকে লাভ দিতে চায়, পুকুর যে পানি দেখলে পানিতে নেমে যেতে চায়।
পুরোপুরি মানে আউট
অফ কন্ট্রোল।
ওকে, মানে ব্ল্যাক ম্যাজিক এর আরো একটা করুণ পরিণতি আমরা ঘরে প্রচুর পেয়েছি। ব্ল্যাক ম্যাজিক করতে গিয়ে কি ধরনের মানে পরিণতি হয়েছে, তো আরো একটা জ্বলন্ত প্রমাণ আপনারা সবাই পেলেন। এরপরে সিদ্ধান্তটা আসার পরে যে খুব ভেবে চিন্তে নিবে যে যাদের এই ধরনের চিন্তা ভাবনা আছে, তো সে এখনো এই অবস্থাতেই আছে। ওকে,
অনেক কিছু করা হয়েছে অনেক, কিন্তু কোনো কিছু ফায়দা হয়নি, কোনো কিছু লাভ হচ্ছে। তার বাবা একজন শিক্ষক, একজন হুজুর মানুষ, কিন্তু সে অনেক ট্রিটমেন্ট করছে, অনেক চেষ্টা করছে, বাট কোনো কিছুতেই কোনো লাভ নেই।
তো এটা হচ্ছিল দ্বিতীয় ঘটনা যেটা আপনি শেয়ার করতে।
জি ভাই,
আমরা এবার পরবর্তী ঘটনার দিকে যাবো। আমি জানি যে আপনার আরো কিছু ঘটনা আছে যেটা আপনি শেয়ার করতে চান আমাদের সাথে, তো সেই ঘটনার দিকে যাব। এবং সেই ঘটনায় যাওয়ার আগে একটু আমি অনেককেই মনে করিয়ে দিতে চাই, যারা ঘর শুনছে, কেউ যদি আসতে চায় ঘরে, কিবরিয়া ভাই শুরুতে যে ফোন নাম্বারটা বলে থাকে সেই ফোন নাম্বারে ফোন করে আপনি চলে আসতে পারেন, যেভাবে যেভাবে ঘটনা বলতে বলা হয় এবং সেভাবে ঘটনা বলবেন। এবং অবশ্যই অবশ্যই আপনি বর্তমানে কোথায় থাকছেন এবং আপনি কি করেন, এ দুটো জানাতে যেন ভুল না করে থাকেন। আর একটা ভাবে আপনি আসতে পারেন ডরে, সেটা হচ্ছে আমার ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/rjsuman SUMAN হচ্ছে স্পেলিং, এখানে এসেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আজকে আমাদের সঙ্গে সফর সঙ্গী আমি এফসি অদিতি এবং ইমন। আপনারা শুনছেন লরের 92তম পর্ব হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সুমন এবং শান্তকে সাথে করে লরের 92তম পর্বটি ধারণ করেছি বনশ্রীর কমিটি হন্টেড প্লেসে। সাউন্ডে রয়েছে লোহান। আর একবার বিরতির সময় হয়ে গেল, গভীর থেকে গভীর হচ্ছে রাত। রাত অন্যরকম একটা আবেদন, একেবারে শুনশান নিরবতায় কোনো একজন নির্জন পথচারীর জন্য রাত অন্যরকম, একেবারে বিরহ কাটুর একটা মানুষের জন্য রাত অন্যরকম, কিংবা ব্যথায় শোকে রাতরে রাতটা কারো কারো কাছে একেবারেই অন্যরকম। কিন্তু যারা ডর শুনছেন তাদের কাছে কিরকম? ডর মানে ভয়। প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে এই পর্যায়ে আমরা ছোট্ট আরেকটা বিরতি নেব, মাত্র 4 মিনিটের বিরতি।
ডর মানে ভয়।
চার মিনিট পর আমরা আবারও ফিরছি ডরে হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর শুনছেন আপনি, চারজনকে নিয়ে ডরের যাত্রা শুরু হয়েছে আজকে আমাদের। অন্নি, এফতি, অদিতি এবং ইমন, সুমন এবং শান্ত রয়েছে হন্টেড প্লেসে। ডরটি আপনারা শুনছেন আমি আর জে কিপ্রিয়ার উপস্থাপনায় এবং পরিকল্পনায়। সাউন্ডে রয়েছে লোবান। প্রিয় শ্রোতা, চলে আসতে পারেন আমাদের এজেন্সি ফ্র্যাঙ্কলিনসে। এখানে এসে দেখতে পারেন দরকে নিয়ে একটি অন্য মাত্রার ছবি। www.facebook.com/kipriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kipriya.rj। ভেস্টি আছে আরজে কিপ্রিয়া নামে, লিখছে আবার মূল করবে।
আমি অনেককেই মনে করিয়ে দিতে চাই যারা ডর শুনছে, তুমি যদি আসতে চাই ডরে, কিপ্রিয়া ভাই শুরুতে যে ফোন নাম্বারটা বলে থাকি সেই ফোন নাম্বারে ফোন করে আপনি চলে আসতে পারেন, যেভাবে যেভাবে ঘটনা বলতে বলা হয় এবং সেভাবে ঘটনা বলবেন, এবং অবশ্যই অবশ্যই আপনি বর্তমানে কোথায় থাকছেন এবং আপনি কি করেন, এই দুটো জিনিস জানাতে যেন ভুল না করে থাকেন। আর একটা ভাবে আপনি আসতে পারেন ডরে, সেটা হচ্ছে আমার ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/rjsuman SUMAN হচ্ছে স্পেলিং, এখানে এসেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এবার আমরা পরবর্তী ঘটনার দিকে চলে যাই। পরবর্তীতে কোন ঘটনাটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান?
পরের ঘটনাটা হচ্ছে আমার একটা কাজিনের ঘটনা। সে ঢাকা মেডিকেলে বর্তমানে ডক্টর। তো সে যখন মানে লেখাপড়া মানে শুরু করে, মেডিকেলে যখন শুরু করে, তখন প্রথম প্রথম তো মানে ডক্টরদের অনেক কাজই করতে হয়, যেমন পোস্টমর্টম এর অনেক কাজগুলো করতে হয়। চিন্তা করার পরে সে চিন্তা করে যে না, এটা মনে হয় ভালো না বা কি, এটা যে সে ভয় পায় অ্যাকচুয়ালি। তো সে তার সিনিয়র ডক্টরদের সাথে আলোচনা করে যে স্যার আমার পক্ষে এটা সম্ভব না। তো তার ডক্টররা তাকে বলে যে যেহেতু আমরা ডক্টর আর আমাদের এটা করতে হবে, এটা আমাদের পেশার, আমরা তো মানুষ সবাই। ডক্টরের সাথে কথাবার্তা শেষ করার পরে সে বাসায় চলে আসে। বাসায় চলে আসার পরে রাত্রেবেলা তো তাদের বিভিন্ন ধরনের কাজ থাকে, তো আমার আপু টেবিলের উপরে কাজ করছিল, মানে পড়ালেখার কোনো বিষয় হবে কাজ করছিল। তো তার পাশে রাখা ছিল, আপনারা সবাই জানেন যে যারা মেডিকেল বিষয়ে যারা পড়ালেখা করে তাদের অনেকের কাছে কঙ্কাল থাকে। তো আমার আপুর কাছে সেটা স্বাভাবিক ছিল, কঙ্কালটা সেটা ছিল একটা বক্সের মধ্যে, একটা কাঠের বক্স। কাঠের বক্সে সেটা মানে একটা ছোট একটা তালাও ছিল, তালা মারা থাকতো। তো আব্বু একদিন হঠাৎ রাতের জুতার দিকে খেয়াল করে যে বাক্সটাতে মানে ভেতর থেকে কেউ যেন নক করতেছে, মানে ওপেন করতে চাইতেছে, জিনিসটা বের হতে চাইতেছে। তারপর চিন্তা করে এটার ভিতরে কঙ্কালের মাথা বা হার এগুলো ছাড়া তো আর কিছু নাই, এগুলো থেকে তো এই ধরনের শব্দ আসা সম্ভব না। তো চিন্তা করতে করতে সে ভয় পেয়ে যে মানে একদিন সে কাছে যাওয়ার চেষ্টা করছে, কাছে যে দেখছে যে ঘরের কোথা থেকে না, মানে সে অন্য অন্য জায়গা হচ্ছে দেখার চেষ্টা করছে যে আসলে শব্দটা আসছে কোথা থেকে। তো সে তখন বক্সের কিনারে যে কানটা যখন দেয় তখন দেখে যে বক্সের ভেতর থেকে, তখন সে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে সে ঘুমাতে চলে যায়। আর আশ্চর্যের বিষয় হচ্ছে সে ঘুম থেকে উঠে দেখে তালা খোলা, কিন্তু তালার চাবিটা একমাত্র আপুর কাছে ছাড়া ওই বাসে আর কারো কাছে নেই। তো এইভাবে দুই দিন তিন দিন চললো, একইভাবে একই ঘটনা চললো। সে তার আপন যে ভাই তাকে বলে যে দেখ এই ঘটনা এইভাবে এইভাবে আমার সাথে এই জিনিস হচ্ছে। ভাই বলে যে না এটা তো সম্ভব না, বলে যে না সম্ভব, বলে যে ওকে তাহলে আজকে আসো দুজন আমরা একসাথে মিস্ত্রি করি। তারা যখন একজন টেবিলে কাজ করতেছিল এবং একজন গেমস খেলতেছিল বা যে কোনো কাজ করতেছিল কম্পিউটারে, তো হঠাৎ নক
মানে ওই বক্সের
বক্সের ভিতরে আওয়াজ। তার আপু বলে যে দেখছিস এখন শব্দ হইতেছে। ওর ভাইও প্রথমে পুরো ঘরের সব জায়গায় চেক করে যে শব্দটা আসে কোথা থেকে, পরে ওরা দুজন স্থির করে যে না আজকে বক্সটা খুলে দেখবি যে নক করে কে ভিতর থেকে। তো আপু আস্তে আস্তে চাবিটা নিয়ে যখন খুলে দেখতে পায় যে কঙ্কালের যে মাথাটা আছে সেই মাথাটার চোখ লাল ছিল আর হাসতেছিল।
চোখ লাল ছিল বলতে ওখানে তো কোনো চোখ থাকার কথা,
ওখানে কোনো চোখ থাকার কথা না,
কোটরটা শুধু
মানে কোটরটা ছিল কিন্তু ভিতর থেকে লাল রঙের একটা আভাদার খেয়াল করতে পারছে। তো তারা এই দিকে ভয় পেয়ে যায়। এরপর থেকে আমার আপু আর ওই কঙ্কালটা বাসায় রাখিনি, সেটা অন্য জায়গায় স্থানান্তর করে দিলাম। পরবর্তীকালে তাদের বাসার ক্যামেরা চেক করে দেখা যায় যে কঙ্কালের বক্স খোলা যায়, আপুকে ভাইয়াকে সবাইকে দেখা যায়, কিন্তু কঙ্কালের মাথাটা হাসতেছিল বা তারা দুজন ছাড়া জিনিসটার কেউই দেখে।
ওখানে কি ক্যামেরা ছিল মানে ক্যামেরায় দেখা যায় বলতে,
ক্যামেরা দেখা যায় বলতে ওদের বাসায় কিছু প্রবলেম থাকার কারণে কি বলে সেটা
মানে
সিকিউরিটির ব্যাপারে।
আমি যাই হোক আমি ডটিমের কাছে যেটা শুনেছিলাম যে যেটা হচ্ছে যে ওনাদের কিছু পলিটিক্যালে ইনভলভ আছে বা সিকিউরিটিটা বাড়ানোর জন্য বিভিন্ন জায়গায় ক্যামেরা রয়েছে এবং সেখানকারই কোনো একটা ক্যামেরায় ওদের ওই দিন রাতের এই অ্যাক্টিভিটিসটাও ধরা পড়ে, রাইট?
ঠিক তাই।
এবং সেখানে ওনারা যেভাবে বলছিল যে কঙ্কালটাকে হাসতে দেখে বা যে ধরনের আলো দেখা, কিন্তু ওগুলা কোনো কিছুই ওই ক্যামেরায় ধরা পড়েনি যেটা ওনারা বলছে যে দেখেছে।
ঠিক তাই।
এখানে আমার আমি জানি না যে আসলে ব্যাপারটা কি ছিল শান্ত, আমার মনে হয় কি যে এখানে ওনাদের যে একটা হ্যালোসিনেশনের বিষয়টা কাজ করে থাকতে পারে ওনাদের মাথায়, কারণ আগে থেকেই ওনারা যখন নকটা খুঁজছিল এবং নকটার মাথায় ব্যাপারটা ছিল
ছিল
যে ওখানে কিছু একটা অ্যাবনর্মাল আছে এবং দ্যাটস ওয়াই এটা ওনারা হয়তো এই ঘটনাটা দেখে থাকতে পারে, আমি জানি না।
আরেকটা ব্যাপারও হতে পারে অস্বাভাবিক কিছু কিন্তু অনেক সময় ক্যামেরাতে ধরা পড়ে
না, যেমন আমি গত পর্বে একটা ইকুয়েটরের একটা ঘটনা বলেছিলাম যে ক্যামেরায় ধরা পড়েছিল এবং আমি দেখছি যে ফেসবুকে অনেকেই আমার কাছে লিঙ্কটা চেয়েছেন এবং লিঙ্কটা আমি যদি কখনো সময় হয় একবার ফেসবুক পেজে দিয়ে দিব, অনেকেই দেখে নিতে পারবেন। তো এটা হচ্ছে আপনার তৃতীয় ঘটনা যেটা আমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলেন। তো আর কোনো ধরনের ঘটনা কি আছে যেটা শেয়ার করতে চান আমাদের সাথে?
জি, আমার কাছে আরেকটা ঘটনা আছে, সেটা আমার ফুপির ঘটনা।
প্লিজ আমার ঘটনাটা শুনতে হবে।
সেটা অনেক আগের ঘটনা। আমার ফুপি যখন নতুন নতুন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে তারা একসাথে থাকতো, কিন্তু শনিবার এবং মঙ্গলবার আমার ফুপির সাথে কেউই থাকতে পারতো না। তার হাজবেন্ড, তার শ্বশুর শাশুড়ি, মানে কারোর সাথে সে থাকবে না তো থাকবেই না তার এই অবস্থা। তো সবাই মিলে অনেক কিছু চিন্তা করে যে তাকে নিয়ে কি করা যায়, শনিবার এবং মঙ্গলবার সে এরকম কাজ কেন করে। এক সময় তার স্বামীও তার প্রতি অনেক রাগান্বিত হয়ে যায় যে নতুন অবস্থায় তারা এমন করছে বা স্বাভাবিক এটা কেউ মানবে না। তো চিন্তা করে যে দুজন হয়তো কিছুদিন আলাদা থাকলে হয়তো সমস্যার সমাধান বা যেটি হতে পারে তারা একটা ফ্যামিলিগত ভাবে সমাধানে আসতে চায়। অনেকদিন আলাদা থাকে আবার আসে, সেই শনিবার এবং মঙ্গলবার কি করে সেটা দেখার জন্য তার শ্বশুর বাড়ির লোকজন মানে একটা পরিকল্পনা করে। আলাদা থাকার পরে মানে ওনার কাজটা কি, উনি উনি অন্ধকার ঘরে একে একে কি করে কি করে দেখবে। তো একদিন হঠাৎ করে শনিবার দিন মাগরিবের আজানের পরে আমার ফুপি ঘর থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে আমার ফুপির যে ননদ উনি পিছু থেকে খেয়াল করে যে আসলে ভাবি কোথায় যায়। তো খেয়াল করতে করতে দেখে যে উনি সোজা হাঁস মুরগি যে পালে গ্রামে যে খোয়ার বলা হয় যেগুলো মুরগি রাখে হাঁস রাখে, তো সেখান থেকে একটা মুরগি নিল মাগরিবের আজানের পর। আর শনিবার মঙ্গলবার সে লাল রঙের শাড়ি পরতো সবসময়। তো সে খোয়ার থেকে একটা মুরগি নিল, কেউ দেখছে না দেখে নাই সেটা নিয়ে তারও কোনো চিন্তা নেই, কিন্তু সে মুরগিটা সে নিয়ে এমন ভাব করলো যে কাউকে দেখাবো না, সে এটা নিয়ে সোজাসুজি তার রুমে চলে গেলো। রুমে যাওয়ার পরে সে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দেওয়ার পরে মোটামুটি ঘর অন্ধকার, বা ভিতরে যে কেউ আছে বা কোনো কিছু আছে সেটা খেয়াল করা যায় না, হালকা অন্ধকার আচ্ছা আলো। তো তার ননদ ও ভাই থেকে খেয়াল করা শুরু করে। তো সে সন্ধ্যাবেলা ঢুকে, সন্ধ্যাবেলা ঢোকার পর তার তো চুল খোলা ছিল, সে অনেকক্ষণ বসে থাকে বসে থাকে বসে থাকে, যখন রাত 12টা পার হয়ে যায় তখন হঠাৎ সে খেয়াল করে যে আরেকজন মানুষ কথা বলতেছে, মানে আরেকটা মানুষ বলতে আরেকটা ভয়েস শোনা যায়, আপসালো তো আমার ফুটিকে ছাড়া আর কাউকে দেখা সম্ভব না এইরকম অবস্থা। তো কিন্তু দুজনের যে কথা চলতেছে সেটা স্পষ্ট শোনা যাচ্ছে বাইরে, এবং সেটা এমন ভাষায়, মানে আমার ফুপির কিছু কথা মানে স্বাভাবিক আমাদের মতো বলতেছে, আবার কিছু কথা এমন একটা ভাষায় বলতেছে যেটা সবার পক্ষে বোঝা সম্ভব না। তো ওই অপোজিট সাইডে যেই ভাষাটা ছিল সেটা এমন অবস্থা যে কারো পক্ষে বোঝার কোনো সম্ভব না। অনেকক্ষণ এইভাবে চলে, চলার পরে আমার ফুপি যে মুরগিটা নিয়ে ঘরে ঢুকে হঠাৎ সে মুরগিটা বের করে, মুরগিটা এক হাত দিয়ে ধরে, অপর হাত দিয়ে মুরগির মানে মাথাটা ধরে, সম্পূর্ণ একটা মাথা থেকে দেহটা সম্পূর্ণ আলাদা করে ফেলায়,
ছিঁড়ে মাথাটা ছিঁড়ে,
মাথাটা একদম ছিঁড়ে ফেলে, মাথাটা ছিঁড়ে মানে গলাটা এমন ভাবে চাপ দিয়ে মানে ধরে রাখছে যে যাতে ব্লাড গুলো বের হতে না পারে। তো আমার ফুপি অন্ধকারের মধ্যেই তাকে যেন বলতেছে যে তুই খাবি না আমি খাবো, তুই খাবি না আমি খাবো। তো এমন সময় বলতে 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 হঠাৎ করে আমার ফুপি নিজেই খাওয়ার চেষ্টা করে, এবং এইভাবে করে যে মুরগির যে গলাটা যে জায়গা সে কেটে ফেলছে, যে জায়গা দিয়ে ফোটা ফোটা, যদিও চাপ দিয়ে ধরে রাখছিল কিন্তু ব্লাড তো
মানে সেই গলার অংশ সে
মুখ দিয়ে খাওয়া শুরু করে। এবং অনেকক্ষণ খাওয়ার পরে যখন অনেকখানি খাওয়া শেষ, যখন তখন সে কি করে মুরগির দুটা পা ধরে একবার একটানে সম্পূর্ণ মুরগিটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। তো এটা হওয়ার সাথে সাথে মানে আমার ফুপি যে রুমে ছিল সে উপরে যায়, তার কাছ থেকে যেটাই হোক যেটা ছিল সেটা চলে যায়, বা যেটাই হোক সেটা তো আর আমরা সবাই জানি না। কিন্তু বাহির থেকে সে দেখছিল, সে অনেকক্ষণ এটা খেয়াল করার পর কিন্তু যখন হ্যাঁ ওনার ননদ ওই ব্যাপারটা আর উনি নিতে পারেনি, নিতে না করার ফলে উনি এখানে সেন্সলেস হয়ে যায়। পরে পরবর্তীকালে ফজর রাজনের পরে যখন সবাই উঠে তখন সবার সাথে ব্যাপারটা শেয়ার করে। আমার ফুপি এখন এই অবস্থায় আছে, উনি বয়স হয়ে গেছে, উনি কথা বলতে পারে না, কিন্তু এখনো পর্যন্ত সন্ধ্যাবেলা উনি কিছু কিছু ব্যাপার করে যেটা স্বাভাবিক না, যেমন মুরগির খোয়ারের সামনে যে উনি মুরগির সাথে কথা বলতে চায় বলে মুরগি বের করে দেয়, মুরগির সাথে কথা বলবো,
এখনো করে,
এখনো করে, পানিতে নেমে যেতে চায় বলে পানিতে আমার ডাকে।
শনিবার আর কিবার
শনিবার এবং মঙ্গলবার উনি এখনো পর্যন্ত এই ধরনের ঘটনাই ঘটে, কিন্তু বয়স হয়ে গেছে এখন, আগের মতো শক্তি নাই, এই কারণে উনি এগুলো করতে পারেন, যদি থাকতো
এখনো রয়ে গেছে,
এখনো রয়ে গেছে না এতদিন পরে।
আমি একটা জিনিসের উত্তর খুঁজে পাই না, মানে শনিবার আর মঙ্গলবার কি কেন বেশি নয়, শনিবার আর মঙ্গলবার
ক্ষেত্রে
কানেকশনটা কি, কিছু না কিছু একটা কানেকশন আছে শনিবার আর মঙ্গলবারকে মানে এই ধরনের জিনিসগুলো ঘটার পিছনে। আই থিঙ্ক কারোর কাছে যদি জানা থাকে শনিবার আর মঙ্গলবারই কেন, আমি অনেক ঘটনা শুনেছি, ইভেন এই যে ব্ল্যাক ম্যাজিকের প্রথম ঘটনাটা বললেন সেখানেও কিন্তু আছে যে বিভিন্ন বারের ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন বারের কথা অনেকবার ঘুরে ফিরে এসেছে যে এইবারে এটা করতে হবে শনিবারে কিংবা মঙ্গলবারে। আমি জানি না যে কেন এই দুটো বার কি বেছে নেওয়া হয়েছে, যদি কারো জানা থাকে আশা করি আমাদের সাথে শেয়ার করবেন এবং আমরাও জানতে পারবো যে আসলে কানেকশনটা কোথায় রয়েছে। ইমন ভাই অনেক ধন্যবাদ আপনাকে যে আপনার ঘটনাগুলো শেয়ার করেছেন আমাদের সাথে, এবং বিশেষ করে আরো একবার ধন্যবাদ জানাই যে আপনি আপনার এই অসুস্থ অবস্থায় আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের জার্নিতে।
আপনাকে ধন্যবাদ, সাথে সাথে ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সব বিশ্বকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।
আমরা জানি যারা ঘটনাগুলোকে বিশ্বাসযোগ্যতার মাপকাঠিতে মাপার চেষ্টা করছেন তারা সবার জন্য আমরা আবারও মনে করিয়ে দিচ্ছি, কি কোনো বৈজ্ঞানিক যুক্তিসিদ্ধ অনুষ্ঠান কিংবা ঘটনা প্রবাহ হয় যাতে যুক্তির আলোয় আপনি মাপবেন, তবে এটা ঠিক পৃথিবীর অসংখ্য অসংখ্য বিষয় যা এখনো বিজ্ঞানের কাছে অনাবিষ্কৃত, এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন পর্যন্ত যেমন ভাবে পাইনি ঠিক তেমনি ভাবে আমাদের প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া অসংখ্য অসংখ্য তুচ্ছ থেকে শুরু করে বৃহত্তর ঘটনার কোনো বর্ণনায় বৈজ্ঞানিক উত্তর আমাদের কাছে নেই। সুতরাং যাদের জীবনে ঘটে যায় তারাই কেবল জানে এই ঘটনাগুলোর বিশ্বাসযোগ্যতা কিংবা আবেদন কতটুকু? প্রিয় শ্রোতা, আমরা 5 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব। ছোট্ট বিরতির পর ডরের শেষাংশে একেবারেই ফিরব।
ডর মানে ভয়। Haunted by Grand Mr. Mango Candy.
প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি ডরে। আমরা আবারও শোনা শুরু করছি ডর। যারা এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে চান, প্লিজ আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892। আজকের ডর শুনছেন আপনি আনমি, ইফতি, অদিতি এবং ইমনের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো নিয়ে। আমরা আবারও প্রবেশ করছি মূল গল্পে।
আসলে অদ্ভুত একটা দুনিয়া, সমান তাই না? সবার জীবনে কি ধরনের যে ঘটনা ঘটতে পারে, আসলে সবার লাইফে ঘটছে, চারে মানে সবার আশেপাশে ঘটে যাচ্ছে। আমরা আসলে অনেক সময় অনেক কিছু বুঝতেই পারি না, জানতেই পারি না যে এরকম হবে, এরকম হতে পারে। তো যাই হোক, যাদের সাথে যেই ধরনের ঘটনাই ঘটেছে, আশা করি যে ভবিষ্যতে আর আপনাদের সাথে এই ধরনের ঘটনা না ঘটুক, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এতক্ষণ ধরে প্রত্যেকের যেই অপেক্ষা রয়েছে যে এই জায়গাটার ঘটনা শোনার জন্য, আপনারা অপেক্ষা করছেন আমরা জানি। তো এবার আমরা ধীরে ধীরে এই ঘটনাটা ডিসক্লোজ করার সময় হয়ে গেছে। এবং এই ঘটনাটা ডিসক্লোজ করার আগে আমি কিন্তু বলছিলাম যে অদিতির ঘটনা যখন শুনেছিলাম, আমি একটা মুভির কথা বলেছিলাম, দ্য হিলস হ্যাভ আইজ, আপনাদের সাথে এখানে ডিসকাস করব। আর এই মুভিটা আমি বলবো যে যারা দেখতে চান, যদি আপনার হার্ট যদি দুর্বল থাকে, প্লিজ এই মুভিটা আপনি দেখবেন না, তাহলে এই মুভিটা আপনার জন্য না। কারণ মুভিটাতে অনেক বেশি পরিমাণে ব্রুটালিটি দেখানো হয়েছে এবং অনেক বিভৎসতা, নৃশংসতা আছে, এগুলো আসলে সবাই নিতে পারে না। সো এটা যারা নিতে পারবেন তারাই মুভিটা দেখবেন। এবং ফেসবুকে অনেকেই SMS করে, অনেকেই বিভিন্ন মুভি নিয়ে আমার সাথে আলাপ করতে চেয়েছে। দ্য হিলস হ্যাভ আইজ এই মুভিটার দুটো সংস্করণ আছে, একটা 1977 বের হয়েছে আর একটা হচ্ছে 2006 বের হয়েছে। এবং দুটো ঘটনায় কিন্তু মোরালেস সেম, কিন্তু ক্যারেক্টার গুলো চেঞ্জ হয়েছে এবং টেকনিক্যাল কিছু পরিবর্তন আছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে একটা সত্যি ঘটনার উপর বেস করে তৈরি করা হয়েছে এই মুভিটা। আচ্ছা, মুভিটার কাহিনীটা হচ্ছে এরকম যে খুব সম্ভবত মেক্সিকোর আর আমেরিকার যে মরুভূমি রয়েছে মাঝে, ওটাতে ধারণ করা হয়েছে। ওখানে হচ্ছে একটা ফ্যামিলি থাকতো, ওইখানকার বসতি বলতে একটা বাসা, আর 10-12-15 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর নেই এবং হাইওয়ের পাশে যেখান দিয়ে
বিদেশি কিন্তু জিনিসটা অনেক বেশি
অনেক বেশি হয়,
দেখা যায় যে একটা বাসার পাশে আরেকটা বাসা অনেক দূর,
অনেক দূর। এবং ওই মরুভূমির এলাকাগুলোতে আরো অনেক বেশি দূর, মনে হচ্ছে যে এক বাড়ি থেকে আরেক বাড়ি তুমি হেঁটে যেতে পারবে, তোমার গাড়ি লাগবে, গাড়ি লাগবে যেতে। এবং এই হাইওয়ে গুলোর মধ্য দিয়েও মাঝে মাঝেই গাড়ি পাস করে। তো একটা ঘটনা হচ্ছে যে একটা ফ্যামিলি এখান থেকে ক্রস করে যাওয়ার সময় একটা জায়গাতে থামে, যেখানে তাদের তেল নেওয়ার জন্য গাড়িতে, খাবার সংগ্রহের জন্য
ব্রেক নেয় একটা রাস্তা,
ব্রেক নেয় একটা রাস্তার মাঝে যেখানে পেট্রোল পাম্প ছিল, সাথে দোকান ছিল। তো ওখানে যেই লোকটা থাকে সেই লোকটা তাদেরকে বুদ্ধি দিয়েছে যে তুমি যদি শর্টকাট নিয়ে যাও পাহাড়ের মধ্যে তাহলে তুমি খুব দ্রুত পৌঁছে যাবে। এবং ওই ফ্যামিলিটা তাদের কথায় সেইটাই মানে ফ্যামিলি মেম্বার গুলোকে মেরে ফেলতে শুরু করা হয় বিভিন্ন নৃশংস ভাবে। এবং প্রায় 6-7 জন ফ্যামিলি মেম্বারের মধ্যে শেষ পর্যন্ত একজন না দুজন বেঁচে থাকে এবং তারাই হচ্ছে ওদেরকে মারতে পারে। এটা হচ্ছে মুভির ঘটনাটা। আশ্চর্যের বিষয় হচ্ছে সত্যি সত্যি এরকম ঘটনা ছিল। এটা হচ্ছে 60s or 70s এর দিকে একটা আইল্যান্ড ছিল। তো ওই আইল্যান্ডের মধ্যে একটা কোস্টাল এরিয়াতে একটা গুহা ছিল, ওই গুহার মধ্যে একটা ফ্যামিলি বাস করত। ওখানে যেই টুরিস্ট স্পট ছিল, মাঝে মাঝে বিভিন্ন মানুষজন, সায়েন্টিস্টরা ওখানে বিভিন্ন রিসার্চের কাজে যেত এবং কেউ
খুব ফ্রিকোয়েন্টলি মানুষের যাতায়াত ছিল না আরকি, শুমশান বলা যায়। তো ওই ফ্যামিলিটা করতো কি, ওখানে যারা এভাবে ঘুরতে যেত তাদেরকে বিভিন্ন ভাবে ওরা কিডন্যাপ করে ধরে নিয়ে যেত এবং আটকে রাখা হতো ওখানে, এবং অমানুষিক নির্যাতন করা হতো এবং মানুষের মাংস খাওয়া হতো,
ভয়ঙ্কর অবস্থা।
এবং সেই এটা যে করা হতো, ওই গুহাগুলোতে ওর ছবি পর্যন্ত পাওয়া গেছে, মানুষকে কিভাবে নির্যাতন করা হতো।
একে রেখেছিল
একে রক্ত দিয়ে, ওখানে বিভিন্ন গুহা চিত্র থাকে না, ওই ধরনের মানে আঁকা ছিল। সামহাউ কোন একটা মানে বন্দি এখান থেকে স্কেপ করতে সমর্থ হয়, এখান থেকে পালিয়ে যাওয়ার পরে তৎকালীন যে শাসক আছে তাদেরকে নিউজ পাবে যে এখানে এই ধরনের ঘটনা হয়েছে, এবং পরবর্তীতে এখানে বেশ বড়সড় একটা বাহিনী পাঠানো হয় এখানে যে দেখার জন্য আসলে কিছু হয়েছে কিনা। এবং এই বাহিনী এসে সত্যি সত্যি এই গুহাটার সন্ধান পায় এবং পুরো গুহার মধ্যে মানুষের কঙ্কাল কাটা দেহ ছড়ানো ছিটানো অবস্থায় ছিল। পরবর্তীতে পুরো ফ্যামিলিটাকে এখান থেকে আটক করা হয় এবং তাদেরকে কোনো ধরনের শুনানি ছাড়া, কোনো কিছু ছাড়া তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মানে এত বেশি পরিমাণে ভুটাল ছিল তা, এবং ওই ঘটনা থেকেই কিন্তু দ্য হিল ফ্যালাইস এই মুভিটা তৈরি করা হয়েছে, এবং ডেফিনেটলি মুভিতে কিছু ইম্প্রোভাইজ করা হয়েছে কিছু ঘটনা। তো চাইলে আপনারা দেখতে পারেন, অনেকের এই ইন্টারেস্ট যারা আছে। এই ঘটনাটা কেন বললাম, হরর বিভিন্ন রকমের আছে, এইটাও এক ধরনের হরর আমরা বলতে পারি, মেন্টাল, যেখানে হচ্ছে আমরা অনেক জিনিস গেছি। তো এবার আমরা মূল ঘটনার দিকে যাই, শান্ত,
ওয়াই উই আর হিয়ার। আজকের যে মানে ঘটনা, যে ব্রিজটা, যে গ্যারেজে আমরা বসে আছি, যে ঘটনাগুলো শুনেছি, সবকিছু শোনার পর এখন তো অদ্ভুত রকম একটা ফিল হচ্ছে।
এই ঘটনাটা বনশ্রীর একটা বাড়িতে রয়েছে। শান্ত যদিও চেয়েছিল যে রোডটার নাম প্রকাশ করে দিতে, লাস্ট মোমেন্টে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আসলে রোডটার নাম আমরা প্রকাশ নাই করি। তবে এতটুকু বলি যে আমরা ঠিক যেই জায়গাটাতে আছি এই জায়গাটা থেকে কিছু দূরত্বে কিছুদিন আগে একটা সুইসাইডের ঘটনা ঘটে গেছে।
হ্যাঁ, একটি মেয়ে লাফ দিয়ে পড়ে গেছে চলে উপরে।
বাড়িটা হচ্ছে চারতলা একটা বাড়ি, এবং চারতলা বাড়িটার পার্কিং স্পেস আমরা আছি, এবং বহু কষ্টে এটা ম্যানেজ করা হয়েছে, অনেক কিছু রুলস এর মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে
আসলে এটা। এবং আমরা যে চকিতে বসে, সেই চকিতে কিন্তু এখানে যে দারোয়ান গুলো থাকে বা থাকতো, তারা
বসে থাকতো না দিতে। ঘটনাটা শুরু কিন্তু আজ থেকে প্রায় 7-8 বছর আগের, আমরা যতটুকু এই বাড়ির মানুষজনের সাথে কথা বলে শুনেছি। বাড়িওয়ালা বাড়িতে থাকে না, পুরো বিল্ডিংটাই ভাড়া দেয়া। ঘটনাটা হচ্ছে প্রায় 8 বছর আগে, এই বাড়িতে যে ফ্যামিলি গুলো থাকে এর মধ্যে থেকে একটা ফ্যামিলি মেম্বার কোন একটা দুর্ঘটনায় মারা যায়। খুব বাজে ভাবে অ্যাক্সিডেন্ট হয়, মারা যায়। সে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে সে ডেড হয়ে যায়। এরপরে ফ্যামিলির অনেক মেম্বার ছিল পরিচিত, বা যেভাবেই হোক তারা আর পোস্টমর্টম করতে দেয়নি, লাস্ট আগে জাস্ট হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসে। এবং বাসায় এনে আমরা ঠিক এই মুহূর্তে যেই পার্কিং স্পেসটাতে আছি এখানেই গোসল করানো হয়। আমরা ঠিক যেই চকিটাতে আমরা আছি ঠিক একটু দূরে, জাস্ট কয়েক হাত দূরে এই জায়গাটা, যেখানে গোসল করানো হয় এই লাস্টটাকে। এবং বেশ বিকৃত বলা যায়, রোড অ্যাক্সিডেন্টে বুঝাই যাচ্ছে যে কি ধরনের বিকৃত অবস্থা। ওই মানে ডেড বডি গুলো দেখলে না আসলে ওগুলোও নেওয়া যায় না, সাধারণ ভাবে স্বাভাবিক মানুষ নিতে পারে না, পার্সোনালি আমি নিজেও পারি না। তো যাই হোক, ওখানে গোসল করিয়ে কাপড় তাপন করিয়ে সমস্ত মানে যত ফর্মালিটিজ আছে এখানে করে তারপরে কবর দিকে নিয়ে যাওয়া হয়। এবং ঘটনাটা শুরু হয় তাকে কবর দেওয়ার ঠিক 4 দিন পর থেকে। ঠিক 4 দিন পর থেকে ঘটনাটা এমন শুরু হয় যে যেই দারোয়ান তখন এই বাসার কেয়ারটেকার বলতে পারি আমরা, মানে যেহেতু বাড়িওয়ালা থাকতো না, ওনার
দারোয়ানই সবকিছু
সবকিছু দেখাশোনা করতো আর কি।
তো সে দারোয়ানের চোখে হচ্ছে প্রথম দিন পরে, মানে ব্যাপারটা এরকম ছিল যে রাতের বেলা ঘুমাচ্ছে দারোয়ান, রাত 2-3 দিকে হঠাৎ করে খেয়াল করে, মানে হয় না যে চোখ খুলে অনেক সময় দেখা যায় না, ঝাপসা ঝাপসা চোখে অনেক কিছু দেখা যায়। তো দারোয়ান দেখতে পায় যে যে জায়গাটিতে লাশ গোসল করানো হয়েছে ওই জায়গাটিতে মানে কিছু একটা বসে আছে, ঠিক এইভাবেই বসে আছে, যেমন ভাবে লাশ গোসল দেওয়ার সময় যে ব্যাপারগুলো হয় না, মানে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা তার, যে সাদা কাফন পরা কেউ একজন বসে আছে। সাথে সাথে আবার দেখলো যে হয় না যে অনেক সময় হেলুসিনেশনের মতো হয়ে যায়, যে ঘুম থেকে উঠে চোখে অনেক ঝাপসা দেখতেই পারে। তো দারোয়ানেরও মনে হলো যে এরকম কিছু কি ঘটছে, ভালো করে তাকানো পর দেখলো যে না আসলে কেউ নেই ওখানে। কিন্তু সে যখন মানে এই জায়গাটা তো এখনো লাইট বন্ধ না,
একটু লাইট বন্ধ আছে, কারণ হচ্ছে যে যিনি ঘুমায় এখানে দারোয়ান যেখানে থাকতো সেখানে একটু লাইট বন্ধ করেই, একটু অনেক সময় আলোর মধ্যে একটু ঘুমাতে প্রবলেম হয়ে যায়।
হ্যাঁ,
তো বন্ধ করেই ঘুমাতো।
তো সে সাথে সাথে লাইটটা জ্বালালো এবং লাইট জ্বালিয়ে দেখলো যে যে জায়গাটাতে লাশ রাখা হয়েছিল গোসল করানো হয়েছিল ওই জায়গাটা ভিজে আছে এবং চারপাশে হচ্ছে, মানে তুমি জানো যে আমাদের এখানে মানুষ মারা গেলে পর
ওই কাফন থেকে শুরু করে লোবান থেকে শুরু করে অনেক কিছু দেওয়া হয়, অনেক কিছু কিছু স্মেলও থাকে,
স্মেলও থাকে,
তো চারপাশ পুরোটা হচ্ছে ওই স্মেল দিয়ে ভরা। ওই লোকটা অনেককে ভয় পেয়ে গেল।
এবং এটা তো ছিল প্রথম দিনের ঘটনা, এবং সেম ঘটনাগুলো দেখা গেছে যে কিছুক্ষণ বিরতি দিয়ে দিয়ে কিছুক্ষণ পরপর ঘটতে থাকে। মানে সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা হচ্ছে যে নোটিস করার মতো ছিল যে এক হতে পারে আমি ঘুমের চোখে একটা মৃত্যুর ঘটনা ঘটেছে, ঘুমের চোখে হঠাৎ
রয়ে গেছে
আমার দেখতেই পাই। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ঠিক যেই জায়গাটাতে এই লাশটাকে গোসল করানো হয়েছে ঠিক ওই জায়গাটা যদি ওই মুহূর্তে আপনি 5 দিন 7 দিন 10 দিন পরে দেখেন ওই রাতের বেলা হঠাৎ করে কোনো রিজন ছাড়া ওই জায়গাটা ভেজা অবস্থায় আছে, তাই সদ্য এখানে তাকে গোসল করানো হয়েছে, তখন ব্যাপারটা অস্বাভাবিক কি বলবেন, তখন কিন্তু আর কোনো কিছুর উত্তর পাওয়া যায় না। এবং এই ঘটনাটাই এই বাড়িতে ঘটছিল এবং কিছুদিন পর পরই ঘটছিল। একটা পর্যায়ে এই দারোয়ান আর নিতে পারছিল না বিষয়গুলো, এবং সে ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের মানে তার ভাষ্য অনুযায়ী সে কোনো কিছু কথাও শুনতে পেতে, তার কানের কাছে কেউ কিছু বলছে এই ধরনের জিনিসও পেতে,
এটা কি কথা বলছে সেটা কিন্তু আবার পরের দিন
বলতে পারতো না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওই পানি পড়ে থাকার দৃশ্যটা যদি দেখা না যেত না, অনেকে যারাই বিশ্বাস করেছে তারা হয়তো বিশ্বাসও করতো না যেখানে এই ভিজে আছে ওই জায়গাটা। তো এরকম চলার পর প্রায় 1-1.5 মাস এই দারোয়ান এই বিষয়টা সহ্য করে, চলার পর কিন্তু একটা পর্যায়ে দেখতে পায় যে সে ভয়ে এমন অবস্থা হয়েছে সে ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে,
এবং মানসিক শারীরিক দুভাবেই
অসুস্থ হয়ে যাচ্ছিল
এবং সিচুয়েশন আনটলারেবল হয়ে গেছিল। একটা মানুষ যদি প্রতিদিন রাতে এরকম গন্ধ পায় সেটা তুমি মানে নিজের হয়ে চিন্তা করবে, কিন্তু আসলে ভয়ঙ্কর
এই গন্ধগুলো। যেমন আমরা প্রথমে আন্নির ঘটনায় শুনেছি যে একটা স্মেল খেত, আন্নি যেটা বলেছিল আমাদেরকে যে পোড়া পোড়া স্মেল খেত তার বাসার মধ্যে, তো একটা পর্যায়ে ওরাও কিন্তু পুরো বাসাটা ছেড়ে চলে আসে 1 মাসের মধ্যে। প্রত্যেকের জন্য এই অবস্থা কারোর পক্ষে থাকা সম্ভব না। সেম দারোয়ানও শেষ পর্যন্ত চাকরিটা ছেড়ে দেন এবং উনি চলে যাওয়ার পর আরো একটা দারোয়ান আসে এবং এই দারোয়ানের সাথে সেম ঘটনা ঘটতে থাকে।
এখন সুমন লজিক দিয়ে যদি চিন্তা করো তাহলে সেই দারোয়ানের ব্যাপারটা এই দারোয়ানের ব্যাপারটা আমাদের কিন্তু
অনেক পার্থক্য আছে, আমি সেটাই বলতে চাচ্ছিলাম।
কারণ সেই দারোয়ান হচ্ছে এই পুরো ব্যাপারটা দেখেছে, তার মাথায় ব্যাপারটা ছিল, এই কারণে সে ভয় পেতেই পারে। যদি ভয় পাওয়ার মতো হয় নর্মালি আমরা এই ঘটনাটাকে নেই, কিন্তু পরের দারোয়ান তো কিছুই জানতেন না, পরের দারোয়ান কেন একই জিনিস দেখবে,
রাইট? এটাই হচ্ছে প্রশ্ন। পরের দারোয়ানের এগুলো দেখার কোনো কথা ছিল না, যদি হ্যালুসিনেশন বলে কোনো কিছু হতো এখানে। এবং সেম ঘটনাটা যখন দ্বিতীয় দারোয়ানের সাথে ফ্রিকোয়েন্টলি ঘটতে থাকে এবং একটা পর্যায়ে দ্বিতীয় দারোয়ানটাও কিন্তু এই জায়গা থেকে চলে যায় এবং তৃতীয় একজন দারোয়ান আসে, এবং আমরা যতদূর জানি যে সেই দারোয়ানটাও সেম ঘটনায় একটা পর্যায়ে চাকরি ছেড়ে চলে যায়। এবং এখন কিন্তু এই বিল্ডিং এ দারোয়ান আছে, কিন্তু এরপরে ওনারা যারা এই বাড়ির মানুষজন আছে বাড়িওয়ালাকে জানানো হয়েছে বিষয়টা এবং তারা পরবর্তীতে একটা প্রোটেকশনের ব্যবস্থা নেয়। আমরা যতটুকু জানি যে এখানে কোনো একজন হুজুরকে ডেকে এনে ওনারা মিলাদ টিলাদ
পরিবেশটাকে বন্ধ করে
দেওয়া, বন্ধ করে দিয়েছে এবং আমাদেরকে বলেছে যে এখন আমরা যেখানে আছি যেই পার্কিং স্পেসে কোথায় কোথায় ওরা যেন কাগজও রেখে দিয়েছে যাতে এই ধরনের প্রবলেম গুলো না হয়, এবং গত প্রায় 20 কিছু বছর যাবৎ ওরা এই প্রবলেম থেকে মুক্ত আছে ওনাদের কথা অনুযায়ী। তো এই ছিল এখানকার ঘটনা, এবং এই ঘটনাটা আমরা খুঁজে বের করতে আমাদের খুব কষ্ট হয়েছে। ঘটনাটা মানে আমাদের কাছে যিনি নিয়ে এসেছেন উনি আমাদেরকে অনেক রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে নিয়ে এসেছেন যে আসলে ভাইয়া এটা কিন্তু কোনোভাবেই ডিসক্লোজ করা যাবে না, এবং বাড়িওয়ালা যদি বিষয়টা বাড়িওয়ালার তরফ থেকে একদম নিষিদ্ধ করে দেওয়া আছে, তো সেই সমস্ত বিষয়ের প্রতি মানে শ্রদ্ধা বা সম্মান রেখে
এবং তার নামটাও বলা যাবে না, এই কারণে আমরা তার নামটাও বলিনি,
নামটাও বলিনি, কারণ স্টিল নাও এই অ্যাপার্টমেন্ট গুলোতে কিন্তু মানুষ বাস করছে, অনেকের মাঝে এই বাসাতে যারা আছে অনেকের মাঝেই কিন্তু আজকে প্রশ্ন দেখা দিয়েছে আসলে কি হচ্ছে এখানে, কেউ জানে কেউ জানে না বিষয়টা, আসলে যেহেতু এত গভীর রাতে করা হচ্ছে অনেকের কাছে ক্লিয়ার না যে এই বাসায় আসলে কখন কি
দাদা আসে এরা।
তো যাই হোক, তো আই থিঙ্ক প্রত্যেকের কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে যে আসলে আমরা যে জায়গাটাতে আছি এই জায়গাটার ঘটনাটা কি ছিল।
চলো আজকের মতো তাহলে শেষ করি এখানে,
আমারও মনে হয় তাই আজকের মতো শেষ করার সময় হয়ে গেছে। তো আমরা র‍্যাপ আপ করব এখন, প্রত্যেককে আরো একবার ধন্যবাদ জানাই যারা এত রাতে আমাদের সাথে এই জার্নিতে এসে রাজ্যে আপনাদের এই ঘটনাগুলো শুনিয়েছেন, এবং যারা রেডিওতে শুনতে শান্ত তাদেরকে আমরা একটা প্রমিস করতে চাই যে সুমন আর শান্ত সামনের বৃহস্পতিবার কোন একটা হন্টের জায়গা থেকে আবারও অনেকগুলো অতিথিকে নিয়ে যেতে
দেবে। haunted by Brown Mr. Mango Candy.
প্রিয় শ্রোতা, শেষ হলো ডরের বিরানব্বইতম পর্ব। বিরানব্বইতম পর্ব শোনার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এই কহিন রাতে আপনাদের সবার জন্য শুভকামনা করে আমি এবং আমার টিম মেম্বার লোবান, সুমন, শান্ত এবং একই সাথে যারা আজকে যোগ দিলেন তাদের পক্ষ থেকে শুভরাত্রি।
Exclusive released by AmarLine.com.